Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আরজে কিবরিয়া আপনার সঙ্গে, আমি আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। বুধবার রাত 11টায় আমরা শুরু করেছি আমাদের আজকের পর্বটি, এবং বরাবরের মতোই একজন বন্ধু আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, যার জীবন গল্প আজকে আপনাদের সামনে উঠে আসবে। তার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যারা আমাদের এই অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চান, প্রায় 250 মতো পর্ব আমরা করে ফেলেছি হ্যালো 8920 তে, এবং এই পূর্বের অনুষ্ঠানগুলো শুনতে চান, কাছে রাখতে চান, তাদের জন্য অবশ্যই আমি বলবো আমার ওয়েবসাইট থেকে সেটা আপনারা করতে পারেন, এবং একই সাথে এবিসি রেডিও ওয়েবসাইট থেকেও করতে পারেন। আমার ওয়েবসাইট থেকে আমার সম্পর্কে যাবতীয় তথ্যাবলী এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে চাইলে আপনারা আমার সঙ্গে ডিরেক্টলি কানেক্ট হতে পারেন, ওখানে এসএমএস করতে পারেন, আমাকে মেইল করতে পারেন, সেই সুযোগ দেওয়া আছে। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rjkibria.com। আরজে কিবরিয়ার স্পেলিং মানে বানানটা হচ্ছে RJ-KEBRIA, অর্থাৎ www.rj-kebria, that is kibria.com। এখানে গেলে আপনারা যাবতীয় তথ্যাবলী আপনারা ওখান থেকে পাবেন। এছাড়াও আপনারা আসতে পারেন এবিসি রেডিওর ওয়েবসাইটে www.abcradiobd.fm। প্রিয় শ্রোতা, আমরা শুরু করতে চাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, এবং শুরুতেই আমি একটু দেখব আমার সঙ্গে আজকে স্টুডিওতে এই মুহূর্তে গেস্ট হিসেবে কে আছে। আপনার নামটা একটু বলেন।
মোহাম্মদ মানিক।
মোহাম্মদ মানিক, বয়স কত আপনার?
29।
জন্ম জেলা?
বৃহত্তর বরিশাল।
আর পেশায় আপনি নিশ্চয়ই জব হোল্ডার, কিছু না কিছু করছেন। ওকে, 29 বছরের মানিক আজকের হ্যালো 8920 অতিথি। মানিক, একেবারে শৈশব থেকে আপনি তো হ্যালো 8920 নিয়মিত শ্রোতা, এবং হ্যালো 8920 তে আসার পেছনে আপনার একটা মহৎ উদ্দেশ্য আছে। প্রথমেই আপনি সেই উদ্দেশ্যটা একটু আমাদের লিসনার দেখে ক্লিয়ার করেন।
আমার এখানে আসার মেইন উদ্দেশ্যটা হচ্ছে, গত দুই পর্ব আগে শফিকুল নামে একটা ছেলে আসছিল তার ওয়াইফকে নিয়ে। তাদের বিবাহ পূর্ব একটা সম্পর্ক কেন্দ্র করে সংসারটা ভেঙে যাওয়ার মুখে এই সমাধানের জন্য এবিসি রেডিওতে আসছিল। এই পর্বটা আমি শোনার পর আমার কেন যেন মনে হইল, এই সংসারটা যদি কোনোভাবে টিকিয়ে রাখা যায় সেই চেষ্টাটা আমি করতে পারি, যেহেতু আমিও তার মতো একজন ভুক্তভোগী।
এবং প্রিয় শ্রোতা, এই যে স্টোরিটা, এটা আমাদের হ্যালো 8920 ইতিহাসে এই প্রথম যে কোন একজন লিসনারের জীবনের গল্প শোনার পরে আরেকজন লিসনার তার আত্মসম্মান, সামাজিক কতার কথা সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র তার মানসিক অবস্থা, আমাদের শফিকুলের মানসিক অবস্থা পরিবর্তন করার জন্য তিনি আজকে স্টুডিওতে এসেছেন, এবং তার নিজের জীবনের গল্পটা বলবেন, যাতে করে শফিকুল তার সেই পুরনো চিন্তা ভাবনা ধ্যান ধারণা থেকে সরে আসে। আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আজ থেকে দুই পর্ব আগে যে পর্বটি প্রচারিত হয়েছিল শফিকুলের নামে, আপনারা খোঁজ করলেই পাবেন, আমাদের আর্কাইভে আছে, বিসি রেডিওর ওয়েবসাইটে আছে। সেটা হচ্ছে, সে গল্পটা ছিল এরকম যে শফিকুল সে মূলত একটা অনেস্ট ছেলে, জীবনে কোনো মেয়ের সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক এবং প্রেম সম্পর্ক কোন সম্পর্কেই জড়ায়নি, কিন্তু তার বউ মানে যাকে তিনি বিবাহ করেছিলেন তার একটি বিবাহ পূর্ববর্তী একটা অপ্রত্যাশিত সম্পর্ক ছিল, এবং একটা অনৈতিক সম্পর্ক হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে তার বউয়ের কোনো হাত ছিল না। সামহাও শফিকুল সে বিষয়টা জানার পরে তার স্ত্রীকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না, এবং এটা নিয়ে তার গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতে মোটামুটি এটা নিয়ে এক বড় ধরনের কমপ্লেক্সিটি তৈরি হয়েছে। শফিকুল তার অন্তরের জায়গা থেকে কোনোভাবেই স্ত্রীকে মানতে পারছে না, আর তার স্ত্রী অনেক বেশি অনেস্ট, এবং সে যে কোনোভাবেই চায় যে শফিকুল সুখে থাকুক, এবং সেটার জন্য দরকার হলে শফিকুলের কাছ থেকে সে সরে যাবে। এই যে একটা মানসিক টানাপোড়নের জায়গা থেকে সম্পর্কের যে একটা বিশাল কমপ্লেক্সিটি, এই ঘটনাটি আমাদের রেডিওতে প্রচার হবার পরে অসংখ্য অসংখ্য রেসপন্স আমরা পেয়েছিলাম, এবং একজন বন্ধুকে আজকে এখানে পেয়েছি মানিক, যে তার নিজের জীবন গল্প এখানে নিয়ে এসছেন আপনাদের জন্য বলার জন্য, এবং একই সাথে শুধুমাত্র শফিকুলকে সচেতন করবার জন্য যে শফিকুল, যে তুমি আসলে যে জায়গাটায় দাঁড়িয়ে আছো বা যে চিন্তাভাবনায় দাঁড়িয়ে আছো সেই চিন্তাভাবনার জায়গাটি আসলেই কি ঠিক, নাকি নতুন করে চিন্তার জায়গা আছে। আমরা মানিক আপনাকে ফ্লোর দিতে চাই, আমরা বরাবরের মতো হ্যালো 8920 অ্যাজ ইউজুয়ালি যেটা করি ছোটবেলা থেকে শুনি, তো আমরা সেটাই করব, আপনার ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হবে না। হ্যাঁ বলুন।
আমার বাড়ি বরিশালে। আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে।
আচ্ছা।
পরিবারে বাবা মা দুজনেই এখনো বেঁচে আছে। পরিবারে আমি এবং আমার একটা বোন আছে, বোনটা বড়, আমি ছোট।
বাবা কি করতো?
বাবা ছোটখাটো একটা ব্যবসা করত, প্লাস ব্যবসাটা ছাড়ার পরে ঢাকাতে এসে কোন একটা বাসাতে কেয়ারটেকারের বাড়িটা দেখাশোনা করতো, মা গৃহিণী ছিল।
আচ্ছা।
আমার পড়ালেখা যাবতীয় যা কিছু আছে, আমার বাড়ির সামনে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল ছিল।
আচ্ছা।
ওটার সামনে আর একটা উচ্চ মাধ্যমিক স্কুল ছিল, একটা বাজার ছিল, তো আমার মানে ঘরের কাছেই সবকিছু ছিল, হাতের নাগালের ভিতরেই সবকিছু ছিল। তো সেই হিসাবে আমি যখন, আমার যতটুকু মনে পড়ে 2001 সালের দিকটা সম্ভবত, 2001 সালে আমাকে মনে হয় সম্ভবত থ্রিতে ভর্তি করা হয়েছিল।
আচ্ছা।
কারণ আমাদের ওখানে একটা ব্ল্যাক স্কুল ছিল, ব্ল্যাক স্কুলে পড়ার পরে দেখতিস ওখানে পড়ালেখাটা ঠিকঠাক মতো হইতেছিল না। তার পরবর্তী পর্যায়ে আমার প্রাইমারিতে যখন ভর্তি করা হইল, তো আমি ছোটবেলার থেকে একটু বান্ডুলি টাইপ ছিলাম, খুবই দুরন্ধর ছিলাম, বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল ছোটবেলার থেকেই খুব ছিল। তো এরকম একটা পরিবেশের ভিতরে বড় হওয়ার এক পর্যায়ে যখন আমি ক্লাস থ্রিতে ভর্তি হইলাম, তো ক্লাস ফোরে আমার রোল নাম্বার 2 হইল।
আচ্ছা,
তো পড়ালেখাটা মোটামুটি ভালোই চলছিল। কোনো একটা কারণে আমার সঠিক খেয়াল নেই, আমার একটা চাচাতো ভাই আছে, ওই চাচাতো ভাইটার সাথে আমি পাথারে যেতাম, চক চিনেন তো চক?
হ্যাঁ, পাথার বলতে ওই যে ধানের ক্ষেত, শুধু ধানের ক্ষেত মানে ধানের ক্ষেত যেখানে চাষাবাদ করা হয় আর কি।
তো ও তো হাল চাষ করতো, আবার লেখাপড়া করতো না, তো ওর সাথে আমি ওরে আবার ভাত দিয়ে আসতে যাইতাম। তো ভাত দিতে গিয়ে তো যখন ও হাল চাষ করতো, তখন আমি ওই ধান ক্ষেতের আইলে বসে বসে ওর বিড়ি থেকে বিড়ির প্যাকেট থেকে বিড়ি নিয়ে জ্বালাইয়া খাইতেছি। জীবনের প্রথম ফার্স্ট আমার বিড়ি খাওয়া। তো বিড়ি খাওয়ার এক পর্যায়ে দেখতেছি আমার চোখ টোক একেবারে লাল হয়ে গেছে। তো তারপরে তো ওইখান থেকে মোটামুটি দুই এক টান দুই এক টান, একবারে খুব ছোটবেলার থেকেই আমার মানে
বিড়ি নেশা হয়ে গেল। বিড়ি নেশা ক্লাস ফোর থেকে?
হ্যাঁ, ক্লাস ফোর থেকে।
মাই গডনেস।
এখন এই বন্ধু বান্ধবের সাথে চলতে চলতে আমার ইদানিং একটা খারাপ নেশা হয়ে গেল। খারাপ নেশা বলতে কি, সিডি প্লেয়ার। তো আমাদের ওইখানে একটা হাট ছিল, ওই হাটে শনিবার আর মঙ্গলবার ছবি দেখাইতো, 5 টাকা করে টিকিট, ওই VCR দেখাইতো। এখন ওই স্কুল টিস্কুল যা কিছু আছে ফাঁকি দিয়ে ওই সিনেমার পিছনে, সিনেমার পিছনে। এখন কি অবস্থা, কি হইলো? বন্ধু বান্ধবের পাল্লাই পড়ি এখন এই চলে রাত্রি বেলা মানুষের গাছে ঢাপ টাপ পাইরা জাম্বুরা টাম্বুরা যা কিছু আছে এগুলা খাই। তো এই ওগোর সাথে থাকতে থাকতে মানে আমার একটা শেষরা টপবাস হয়ে গেল। কেমন জানি একদিন করছে কি, আমার এক কাজিনের ছাগল আইন নেয়া জব করে উড়ি খাওয়াইছি। 7-8 জন মিললে রাত্রে বেলা আমাদের ওখানে পাথারের ভিতরে চকের ভিতরে একটা সরকারি আশ্রয় কেন্দ্র ছিল। তো গুন্ডিজার একবার ঘূর্ণিঝড় হইলো, তো ঘূর্ণিঝড় হওয়ার পর ভিতরে ভেঙে গেছে, চালটা উড়ে নিয়ে গেছে। তো ওখানে কোনো মানুষজন আর থাকে না, তো ওইখানে বসে ওই ছাগলটারে জবাই করছি। জবাই করে ওইটাতে খিচুড়ি পাক করছি, পাক করে ওরে আনছি। মানে খাওয়ান টাওয়ানের পরে সকালবেলা ওর বাপে ছাগল খুঁজতেছি, ছাগল খুঁজতে ও খুঁজতেছে আমাকে, ছাগলটা দেখছো? আমি বলছি ছাগল দেখছো, তুই রাইতে খাইছিস কি রে? তুই ছাগল খুঁজতেছ, রাইতে তুই যে খিচুড়ি খাইছিস মাংস পাইছিস কই? ভাই কি করছো, আমরা ছাগল আমারই খাওয়াইছো। আমি তাহলে কি করছি, যা করছি করছি, চুপ করে থাকা। তো এরকম একটা অবস্থা হইতে হইতে এক পর্যায়ে দেখতেছে যে আমি খুবই নষ্ট হয়ে যেতেছি প্লাবনের সাথে মিশা। তারপর তো যাই হোক, বৃত্তি পরীক্ষাটা চলে আসলো। বৃত্তি পরীক্ষাটা যখন দিতে গেছি, আমাদের ওখান থেকে 7-8 কিলোমিটার দূরে হবে পরীক্ষাটা, লঞ্চে করে যাওয়া লাগে, ছোট্ট লঞ্চে করে। তো ওখানে গেছে বেডিং পত্র খাতা বালিশ টালিশ সব কম্বল টম্বল নিয়ে ওইখানে পরীক্ষা দিতে গেছি। তো দুইটা পরীক্ষা দিছি, তিনটা পরীক্ষার দিন তো ওই যে আমার পকেটে সিগারেট ছিল, তো তো একটা খাইয়া আর একটা যে পকেটে ওইটা আমার খেয়াল নেই, ওই কেন্দ্রের ভিতরেই ঢুকছি। এখন ওই যে স্যার আছে যে পরীক্ষার হলের ভিতরে ই করতেছে, ওই স্যার যখন আমার পাশ দিয়ে গেছে, এখন দেখতেছে শরীর থেকে বিড়ির গন্ধ আসতেছে, বিড়ির গন্ধ আসতেছে। এখন আমার যেটা দাঁড়াইছে, দাঁড়াই বলতেছে কি, দাঁড়াও, আমার নাম ধরে ডাকতেছে, তুমি কোন স্কুল থেকে আসছো? তো আমি বললাম এই স্কুল থেকে আসছো। তোমার হেড স্যারকে, তো স্যারের নাম বললাম, ওনারা ডাকাইছে, আমার দাঁড়া করাই ডাকছে টেবিলের উপরে, মানুষজন ভরপুর। তো স্যারে ডাকছে, ডাকার পর এখন ওই সাদা শার্ট, তো আমার তো পকেটে সিগারেট, আমার তো ওটা মনে নাই। এখন ওই যে সাদা শার্ট দিয়ে দূর থেকে সিগারেট দেখা যা, তো এখন ওই করছে কি, পকেটের থেকে আমার সিগারেটটা টান দিয়ে বাড়ি করছে। বাড়ি করে স্যারে ডাকিয়া স্যারের কয়েকটা কথা বলছে যে যাই বলুক, মানে খুব ই করিয়া আমার কেন্দ্র থেকে বাড়ি করে দিল, আমার পরীক্ষাটা দেওয়া হইল না। এখন ওই যে 6 যখন উঠছি, খারাপ অভ্যাসটা রয়েই গেল,
বিড়ি খাওয়ার,
বিড়ি খাওয়ার অভ্যাসটা রয়ে গেল। ওটাকে আমি কোনো মতই ছাড়তে পারতেছি না, গ্রামের লোকজন এখন সবাই জানিয়ে গেছে।
ক্লাস 6 পড়েন আপনি, অবশ্য বিড়ি খান?
আমি বিড়ি খাই, ধুমধার একটা বিড়ি খাই, কারণ ওই যে বংশের একটা প্রভাব আছে, তো কেউ কিছু বলতে পারে না। তো আগে যাও দুই একটা খাইতাম লুকাই লুকাই, এখন ওপেনে শুরু করে দিছি।
আচ্ছা,
একবারে ওপেনে,
বাবাও কিছু বলে না?
হ্যাঁ, বাবা তো আমার মানে একা ছিলাম, তো মানে আমার আগে তাহলে একটা পিছনে যাইতে হয়, যেমন আমার দুটো ভাই বোন ছিল
মারা গিয়েছে, যে কারণে আপনার প্রতি একটা অন্য ধরনের সফট কর্নার ছিল, বুঝতে পারছি।
আমার প্রতি, হ্যাঁ,
ঠিক আছে। তো সবাই জেনে গেল, তারপর
সবাই জেনে যাওয়ার পরবর্তীতে এখন এই মা আমারে খুবই করতেছে, তুই এগুলো কি শুরু করছিস? হ্যাঁ, তোর এই যে আত্মীয় স্বজন, তোর ভাই বেড়াদার, তোর বড় ভাই, মামাতো ভাইরা, ফুয়াতো ভাইরা, কেউ সেনাবাহিনীতে কেউ নৌবাহিনীতে চাকরি করে, তুই কি করবি, হাল চাষ করবি, লাঙ্গল কান্দে করে নিয়ে দৌড়াইবি, মানে এইসব কথাবার্তা বলতিছে। তো বলার পরবর্তীতে হইল কি, আমার আবার হাতে একটু সমস্যা হইল, হাতে সমস্যা হলো কাকে, যখন স্কুলে টিস্কুল গেলি না, তাহলে যখন স্কুল যখন আম কাঁঠালে বন্ধ দিছে, গ্রীষ্মকালীন বন্ধ দিছে, তো বলতেছে আমি ঢাকাতে তোর আফার বাসার থেকে আসি, আমার একটা ফুফাতো বোন আছে, ও আবার ঢাকাতে থাকে বাড্ডাতে, তো ওর কাছে যাইবে, হাতের সমস্যা নিয়ে ডাক্তার দেখানোর জন্য যাইবে। তো শীতের দিন আমি করছি কি, ঘরের ভিতরে বসে দরজা জানলা সব লাগাইয়া আমার ওই খাটে বসে বসে আমি বিড়ি খাইতেছি। খাটে বসে বসে বিড়ি খাইতেছি।
তখন আপনি রেগুলার মানে দিনে কটা করে খেতেন?
দিনে দুই তিন প্যাকেট খাইতাম, একটা দিয়ে আর একটা ধরাইতাম।
মাই গুডনেস।
হ্যাঁ, তো এরপরে করছি বিড়িটা খাইতেছি খাইতেছি, যে বিড়ির যে আগুনটা টোকা দিছি ওই আগুনটা সেটা গিয়ে আমাদের তোষকের ভিতরে পড়ছে, লেপ তোষকের ভিতরে। আমি আর ওইটা দেখছি না। তো আমি এবারে ঘরটার তালার তোলা মাইরা, ঘরটার তালা মাইরা গেছি কি নানাঘের বাড়ি গেছি, পাশে তো বাড়ি মানে দুই মিনিট লাগে, দূরে দূরে গেছি। মায়ের তো যাইবে গা, এখন মারে কইতেছি কি মা তুমি তো ঢাকা যাবে গা, আমার না কেমন জানি লাগতেছে, আমি নানা গাছ যেটা নারিকেল বেড়ে খাই। তো নানা বাড়ির মাল খাবি ক লাগবো, আমি কেবল নারিকেল গাছের মাথায় উঠছি। আমি গাছ উঠতে পারি, একটা গাছ উঠতে আমার বড় জোর দুই মিনিট লাগে, যত বড় গাছই হোক না কেন। ফাল দিয়ে গাছের মাঝে উঠতে গেছি, উঠে একটা নারিকেল কেবল পারছি, নিচে একটা পড়ছে। এখন তাকাই দেখতেছি নারিকেলের গাছের উপর দিয়ে আগুন আর আগুন, ওই আমাদের বাড়ির থেকে মানুষ চিৎকার চেঁচামেচি করতেছে, গাছের থেকে সর 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 করে নামছি। নামে দৌড়ে বাড়ি পর্যন্ত যাইতেও পারি না, যাইতে পুরো বাড়ি ধরে একবারে অঙ্গার হয়ে গেছে। অঙ্গার হয়ে গেছে। তো বাড়ির সামনে একটা খালা ছিল, খালে তো শীতের দিন চৈত মাসের দিন নাই পানি, এই পানি এখন কি অবস্থা, ইচ্ছা মতো পুরা পড়লো, পুরো একবারে সব একবারে ছাই হয়ে গেল। আমি ওইন্দা পড়িয়া খাল খালের মধ্যে পড়িয়া আইজো দূর কাইলে দূর কেডা আর আমার পায়, একবারে খাল টাল চিরে আই উঠলাম লঞ্চে, ভয়তে মানে লঞ্চে উঠলাম ঢাকায় পড়ুন। এখন তো পকেটে টাকা পয়সা কোনো কিছু নাই, টাকা পয়সা নাই কি করবো, ব্যাস আল্লাহর কি হুকুম। ঢাকার আমার আওয়া হইল না, দুই তিন ঘাট ছাড়াই একটা ঘাটের নাম আছে শৌলা,
মানে আপনি বাড়ি থেকে পালিয়ে আসছেন আর কি,
পালিয়ে আসছি শৌলা। শৌলা আসার পরবর্তীতে ওখানে নাইমে গেছি। তা আমার এতটুকু বিশ্বাস ছিল যে আমার এইবার ফাইলে আমার মনে হয় যে আত্মা ভাঙিয়া লাগবে, টুঙ্গু করিয়া লাগবে, এটা জ্বালানোর তো একটা মাত্রা আছে।
পুরো বাড়িটাই আপনি শেষ করে দিয়েছেন? এটা শুধু আপনাদের বাড়ি গিয়েছিল নাকি আশেপাশে?
আমাদের একলা একটা বাড়ি, একবার সব ছাই হয়ে গেছে। তো এর পরবর্তীতে করলো কি, তা আমার একটু বিশ্বাস ছিল যে এবার আমরা মারিয়ে ধরে রাখবে না, যাক আমি কই যাবো কোনো কিছু তো চিনি না। পরে আবার সন্ধ্যার সময়, তো আমি আবার করতাম কি, রাতের বেলা হাঁটতে খুব ভালোবাসতাম, অন্ধকার রাত্র আমার খুব ভালো ছিল, অন্ধকার রাতে আমার হাঁটতে খুবই ভালো লাগতো। রাতে বারোটা একটা বাজলে ওই পাথরের ভিতরে অন্ধকার রাস্তায় বাঘ জঙ্গলে ঘুমাই থাকতাম, বাড়ি আসতাম না। তো তিন দিনের দিন আমাদের বাড়ির সামনে একটা বাড়ি আছিল, একটা ভাইয়ের বাড়ি আছিল, ওর বাড়িতে দিনের বেলা আমি ঘুমাই রয়েছি। তো দিনের বেলা ঘুমাই রয়েছি, আমার ওই ফুফাটা জানি কেমনে কেমনে টের পাইছে। টের পাওয়ার পরে ওই আমাকে সব আত্মীয় স্বজন আইসে, কেউ ভাত টাত রান্না করে টেরে নিয়ে আইসে, কেউ কাপড় চোপড় কিছু কিছু নিয়ে আইসে, কিছুই তো নাই, ওদের তো করতে তো সময় লাগবে। তো এখন কেমনে কেমনে শুনছে, আমি ওই বাড়িতে, আমার ওই বাড়ির থেকে আনছে, ওই বাড়ির থেকে আনছে, আইনে আর কিছু করে না, মারে টারে আনলে কিছু করে না, এটা একটু কেড়ে করলি হ্যান ত্যান, মানে অনেক কিছু করার পরে
বুঝতে পেরেছে যে আপনার বিড়ির আগুন থেকে
আমি স্বীকার পাইছি। আমি মিশা কথা কইলি,
মানে কি আনার পরে স্বীকার করেছেন না আগে স্বীকার করেছেন?
ওরা বুঝতে পারছে যে আমাদের ঘরের মধ্যে যে আমি সারা এটা
কেউ করবে না,
কেউ করবে না। তো এটা গেল। তো যাওয়ার পরে আমার বোনটার তো বিয়ে হয়ে গেছে আগেই, তখন ওর তো বিয়ে হয়ে গেছে, ওর একটা বাচ্চা আছে, ছেলে বাচ্চা আছে। হ্যাঁ, তো ও আইসে টাইছে আমার পরে করছে কি, ওই আমার বোন জামাইরে কাপড় কেনার জন্য টাকা দিছে আমার আম্মা, আমার আম্মার টাকা দেওয়ার পর দেশে আমার কাছে যে তো দুলা বেড়ে দেবে, আমি আর ওই টাকা না দিয়া ওই টাকা গলাইছি খাইয়া।
আচ্ছা,
ঈদের সময় যে কাপড় দেয় না নতুন জামাইরে, ওই টাকাটা আমি পুরোটা খাইয়া লাইছি। এখন আমার দুলাভাই তো আজ্ঞা ফায়ান, হ্যাঁ আমি একটা জামাই, উমুক বাড়ির জামাই, নাম করা বাড়ির জামাই, আমার ঈদের সময় কিচ্ছু দিল না, আমার বোনের ধরে দিল পিডা, বোনের দিল মায়ের, মায়ের দেওয়ার পর মায়ের পাঠাই দিল, আমরা বাড়ি পাঠাই দিল, আমরা বাড়ি পাঠাই দেওয়ার পর কি ব্যাপার, তোমার জামাইরে কোনো কিছু কেড়ে দিছি তোরে, ওর কাছে তো টেকা দিছি, তোর জামাই টেকা দেয় না, না টেকা তো দেয় না, তো টেকা দেয় না করছে কি, বিষে আনরে মানুষজন আমার খুঁজে গেছে, আপারে মাইরে একবারে হট্টগোল ই করে হলাইছে। যাই যা হোক, এরকম গেল। তা ওই পর্যন্ত আমার কিছু করলো,
মারাত্মক রকমের দুষ্ট ছিলেন, মানে দুষ্ট মানে ভয়াবহ রকমের দুষ্ট যেটাকে বলে, এবং অপরাধী, অপরাধী লেভেলের দুষ্ট আসলে।
তারপরে করলো কি, ওটা গেল, যাওয়ার পরে আমার চাচার সাথে আমার বাবার সাথে একটা গেঞ্জাম হয় কোন একটা বিষয়বস্তু লিয়া, আব্বা দোকানটা ছাইড়া দিল, দোকানটা ছাইড়া দিয়া এখন এমন একটা অবস্থা গ্রামে যে আপনি মনে করেন যে আমরা যে একটা কাজ করবো, মানুষের আর্থিক অবস্থা মোটামুটি খারাপ না, যে একজনের খেতে গিয়ে যে একটা কাজ করবো, একটা কাজ করে টাকা আনবো, ওটা কোনোভাবেই সম্ভব না,
আত্মসম্মানে লাগে,
কোনোভাবেই সম্ভব না। আবার কি, ঢাকা এক পরিচিত আমার বড় মামা আছে, মামার ওখানে এসে বললো, আসার পরে ঢাকা ধানমন্ডিতে জিগাতলাতে, হ্যাঁ ওইখানে একটা বাড়িতে আব্বারে দিয়া দিল, বাড়িতে মানে বাড়িটা দেখাশোনা টানা করবে, তো দেখাশোনা করবে আর ওই বাড়াটা তুলবে, যাক ওখানে। এখন ওই আব্বা আসার পর মানে তিন থেকে চারি মাস পর বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর ওই আব্বা আবার কইতেছে কি, আব্বা আবার ওই আগেরকার মানুষ তো লেখাপড়া কোনো কিছু জানে না, মানে টিপসই মার্কা, মানে ঠিকানাটা ঠিক মতো জানে না, খালি আমার এই ঘরে বই মার সাথে কইতেছে আমি যে জায়গাতে থাকি ওই জায়গাটার নাম হচ্ছে জিগাতলা মিয়াবাড়ি গাবতলার মসজিদ।
আচ্ছা, মানে ঢাকার কথা বলছে।
হ্যাঁ, জিগাতলা মিয়াবাড়ি গাবতলার মসজিদ দেলওয়ার সাহেবের বাসা। তো এই বাসাটা বলার পরে ওইটা আবার আমি ওই ঘর থেকে শুনছি, জিগাতলা মিয়াবাড়ি গাবতলার মসজিদ দেলওয়ার সাহেবের বাসা।
এখনো মনে আছে আপনার?
আমার মানে মেমোরি এত হার্ড, ঠিক আছে, আমি আমার মনে হয় যত যখন থেকে মনে পড়ে দিন তারিখ ক্ষণ সুস্পষ্ট ভাবে আমার এখনো মনে আছে।
বিউটিফুল। এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, ওর সাথে যখন আমার ফোনে কথা হয়, ও তো প্রথমে ভয়েস কল পাঠিয়েছিল আমাদের এখানে, আমরা এটা শোনার পরে আমি ওর সঙ্গে যোগাযোগ করি, ও যখন বলে যে রিনি চাকমার এপিসোড থেকে আমি হ্যালো 8920 শুনি, দ্যাট টাইম হি ওয়াজ সিলেক্টেড বাই মি, একটা কথা বলার সঙ্গে সঙ্গে, বিকজ রিনি চাকমার এপিসোড হ্যালো 8920 একেবারে শুরুর দিককার, মানে আমরা বলতে পারি হাতে গোনা 5-7 এপিসোড হয়েছে সেই সময়। এখন আপনি তাহলে চিন্তা করে দেখেন কত পুরনো লিসনার। যাই হোক, বলেন তারপর।
তারপরে তো কথাটা শোনার পরে আব্বা তো চলে আসলো, চলে আসার পরে
আপনি ঠিকানাটা পেলাম?
হ্যাঁ, ঠিকানাটা পেলাম। পাওয়ার পরে 2-3 মাস পরে আমিও আবার ওই আব্বার ঠিকানা মোতাবেক আসছি, খুঁজতে 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 কেমনে কেমনে জানি ফাইয়ালাইছি। ফাইয়ালানোর পরে এখন ওই 2-3 মাস পর আব্বার কাছে যাই, বাড়ি কথা কয়েক টাকা আনি, টাকা এনে বাড়িতে টাকা দিয়ে সব আমি খেয়ে ফেলি।
কি করেন টাকা?
ওই টাকা দিয়ে করি ওই যে খালি ফিল্ম দেখি, বাংলা সিনেমা
দেখেন, বিড়ি খান, যাত্রা দেখেন,
বন্ধু বান্ধব
লেখাপড়ার 12টা বাজছে,
বাবু লেখাপড়া তো আর নাই। এর ভিতরে আমার করছে স্যারেরা আমার স্কুলে নেওয়ার জন্য আসছিল, তার আমি যাইনি, যাইনি মানে স্যারের পড়লে আমার ভালো লাগছে না, ও আমার দ্বারা হবে না। আইনা আব্বাই কোনোদিন গায়ের দেয় নাই, মায়ের কোনোদিন গায়ের দেয় নাই। ওই যে কাকা কাকা মামাটা মাহেরা মিললাম বাজারে ব্রিজের লগে ঝুলাইয়া, মানে ব্রিজের উপরে ঝুলাইয়া এমন মাইটটা দিল আমারে, মানে মাইরে মানে মাইরে আমার ই করে ফাড়াই ফেলাইছে একবারে। একটা দুইটা টাকা তুই আজকের থেকে মানে যা করতেছ করতেছ গেল, যাক মাইরে ধরে সারিয়ে বাড়িতে লিয়ে এসে আবার বুঝে নেটো জন্য শুরু হইলো। তো এখন ওই করছে কি, আমার ওই যে খালার বাড়ি আছে না, আমি আবার মানে থাকার কোন স্টেশন নাই, মামা বাড়ি একদিন, খালা বাড়ি একদিন, নানা বাড়ি একদিন, মানে সব বাড়ি একদিন করে বেড়াইলে মাস পুরো কাবার। এখন খালার ঘরে থাকতাম তো, তো ওই খালার একটা দেবর আছে, ওইটা আমার দেখতে পারতো না, ওইটা দেখতে পারতো না কেন, যে আমার এক ফুফা আছে, ফুফা ফুফার কাছ থেকে 60,000 টাকা নিছিল বিদেশ যাওয়ার কথা বলে। এখন সেই টাকা দিতে পারতেছে না, এখন ফুফা ওরে মানে খুব চাপাচাপি করতেছে, তোর হ্যান করুম ত্যান করুম হ্যান, মানে আত্মীয় স্বজন তো সব, মানে খালার ঘরে থাকবে ওই যে খালার দেবরটা খালি আজে বাজে কথা কয়। তো একদিন আমি শুনেই ফেলাইছি, শুনে ফেলাইছি কিরকমের, যে বলতেছে কি যে এই সোরটা রে বাড়িতে জায়গা দিছ রে, এই সোরটা কি না জানি করে, আগে তো আসলে সোর মানে আমার কইতেছে ভাবি তোমার মাইয়া লইয়া যাইব গা, মানে আমার খালাতো বোনের কথা কইতেছে, এবার তোমার মাইয়া চুরি করে লইয়া যাইব গা। এই কথাটা আমার শুইনা আমার পেস্টিছে এত লাগা লাগছে। আমি ছোটবেলার থেকে মেয়ে মানুষ সবসময় এড়াইয়া রাই চলি।
আচ্ছা,
আমি যতই বান্ডুলি হই না কেন মেয়ে মানুষটা আমি খুবই এড়াইয়া রাই চলি। এখন ওই খালাতো বোনটা ঠিক আছে এই কথাটা শোনার পরে, আর ওনার ঘরে তো আমি জীবনেও কোনোদিন যাই নাই, খালার দেবরের ঘরে, কথাটা শোনার পরে আমি ওনার ঘরে গেছি ডাইরেক্ট। ঘরে যাইয়া ওই খালার খালা আছে না, খালার জাল জারে বলে দেবরের ওয়াইফ না বলতেছি কি, আমরা ডাকি কি মামিকে, মামি ওরা ভাত দেন ভাত খামু, এখন উনি হুইনা আমার মুখের দিকে তাকাই দিয়েছে, বলছে বাপরে তুই ভাত খাবি আমার ঘরে, তোর জীবনের বিশ্বাস না, ভাত ভাত দিস, ভাত দেওয়ার পর খাইছিল। খাওয়ার পরে তো আমার ছোটবেলা থেকে হাতের লেখা খুব সুন্দর ছিল, তো লেখা সুন্দর ছিল, তা ওনার একটা মেয়ে ছিল, মানে মেয়ে দুইটা ছিল, একটা বড় একটা ছোট, তো বড়টার নাম হয়েছে রিয়া, ছোটার নাম হচ্ছে মুক্তা। তোর একটা সামাজিক বিজ্ঞান বইতে, ও কেবল 7 উঠছে, সামাজিক বিজ্ঞান বইতে আমি কতগুলো ছন্দ লিখছি, ছন্দ লিখছি কি ওই যে বাংলা সিনেমা, বাংলা সিনেমার মধ্যে যে ডায়লগ টায়লগ দেয় না নায়করা, ওই ওরকম কয়েকটা ছন্দ, যে ভয় নেই হে নারী তোমার জন্য মরতে পারি, এরকম কয়েকটা লেখার করে লিখে তুই আসি। তো আসার পরে ও করছে কি, ওই বইটা লিয়ে খালার ঘরে গেছে, খালার ঘরে গেছে, তখন খালা তো বিনটা ওইটা আবার ছোটো ওইটা ফুরে পরে, তো আমি ওই 6 বললো কি হবে, আমি মনে করেন যে ম্যাট্রিক পাস কন, আমি যত বড় সাহিত্যিকের বই কন না করে ওটা আমি বাংলা রিডিং ফটফটাই পড়তে পারি। তখন আমি ওই খালাতবিনের বই পড়তেছি, বড় খালাতবিনের বইটা পড়তেছি, মনে হয় টেনে পড়ে ওটা পড়তেছি, এখনো আইসে আইয়া ওই মায়েরা বা যার নাম রিয়া, ও এমন একটা মায়ে আমার এলাকার মধ্যে, ওরে মনে হয় এমন মানুষ নাই যে কেউ ভয় না পায়, মানে ওর মুখ এত খারাপ এত বিশ্রী।
আপনি লিখে আসতেন কার জন্য, রিয়ার জন্য? লিখে আসছেন কার জন্য
বইটা? দুষ্টামি করে লিখে আসি, এখন ওরা দেখা দেয় হাতে একটা স্কেল, এখন দেখতেছি কি চোখ টোক লাল কইরা আমার দিকে তাকাই রয়েছে, এখন খারাপ বন্ধু দেখে কিছু কয় না, আমার ডাকতেছে এই এদিকে।
ওকে আপনার বয়সে বড় ছিল?
না আমার তো ছোট,
আপনার থেকে ছোট। আচ্ছা
এই এদিকে এখন আইসে, ও ডাকতেছে আমি আসি, কয় তুই আমার বইয়ের মধ্যে কি লেখছ? আমাকে কি লেখছি তুই দেখোস না, আমি আমার কাছে কই দেব, আমাকে দিলে দে কই যা যা পারে গিয়ে তোর পাবে করুক আমার কি। এখন এরকম করার পরে ও আর কইল না, আস্তে আস্তে কেড়ে জানি আমার সাহসটা বাইরে গেল, সাহসটা বাইরে যাওয়ার পরে এই জীবনে এই প্রথম মনে হয় যেন ভালো লাগা কি তাও বলতে পারবো না,
কিন্তু এক ধরনের অনুভূতি হচ্ছে,
ভালোবাসা কিন্তু তাও কইতে পারবো না। তার পরবর্তীতে এখন একদিন দুই দিন তিন দিন এরকম করতে করতে ও যখন স্কুলে যায় তো আমার ওই খালার বাড়ির পাশে নানা বাড়ি, নানা বাড়ি তো ওখানে একটা ভাবি আছে, ভাবির রান্নাঘরে আমি গিয়ে বসে থাকতাম, তো রান্নাঘর দিয়ে বসে থাকলে ওই যে রাস্তা দিয়ে যাওয়া আসা করে লোকজন সব দেখা যায়, তখন ও মর্নিং স্কুল তো সকালবেলা যাই তো আমি ওখানে বই থাকতাম, তা আমি ওর পিছনে পিছনে আস্তে আস্তে হাঁটতাম, হাঁটতে যাইতে 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 কতক্ষণ যাইয়া ও দাঁড়াইতো ভাই যে আমার পিছিয়ে পিছিয়ে আসতে রে, আমি আমি তোর পিছিয়ে পিছিয়ে কেড়ে আমার ভালো লাগতেছে আমি তো আইতেছি। তো এরকম করতে করতে মানে পাঁচ ছয় মাস কাটতে গেছে, পাঁচ ছয় মাস কাটতে যাওয়ার পর দু এটার পিছনে ঘুরিয়ার লাভ নাই, এটা এটা দিয়ে কাজ হইতো না। তারপরে তো করছে কি এখন যখন ঘোরাটা বন্ধ করে দিচ্ছে ওর পিছনে, হঠাৎ করে একদিন বৃহস্পতিবার দিন ছিল ওই দিন মানে হাফ বেলা স্কুল তো হাফ টাইম স্কুলের পর ছুটি দিয়ে দেবো, তখন ও আমার কইতেছে কি শুক্রবার কালকে তো কোচিং করতে যাবো তুই আটটার সময় রাস্তায় থাইস, আমার ইয়ার কেডা পায় আমি ওতে এক দূর এক দূরে একবার ফুপুর বাড়িতে গেছি গা, ফুপুর বাড়িতে গিয়ে আমার বড় ফুপুর বাড়িতে একটা ফুয়া তো বিনাশ নাম আছে ফাতেমা করে আর আমি ফুতু করে ডাকি, ওরে কইতেছি রে সাত আট মাস ধরে ঘুরে আছি এটার পিছনে ঘুরতে আসি, ওইটা মনে হয় রে আমার কইছে কাজ সকাল আটটার সময় থাকতে,
আজকে মানিক তার জীবনের গল্প বলতে এসছে। মানিক আমাদের অত্যন্ত পুরনো লিসনার, কিন্তু সে তার জীবনের গল্প কখনোই বলার প্রয়োজন অনুভব করেনি, কিন্তু আজকে সে তার জীবনের গল্প বলতে এসছে আমাদের একজন লিসনারের কারণে। আপনারা নিশ্চয়ই জানবেন যে শফিকুল আজ থেকে এক দুই এপিসোড আগে যে তার জীবনের গল্প বলতে এসেছিল তার স্ত্রীকে সাথে করে নিয়ে, এবং শফিকুলের জীবনের গল্প শোনার পরে শফিকুলকে সঠিক পথ দেখানোর জন্য আজকে তার নিজের জীবনের গল্পটা বলতে এসছে। এটাই আমরা সবসময় বলতাম আমাদের হ্যালো ইট নাইন টু জিরোতে, যে একজনের জীবন গল্প শুনে যদি আরেকজন সচেতন হন তাহলে সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর আজকে শফিকুল যিনি জীবনের গল্প বলে গেছেন তাকে কিছু না কিছু দেবার জন্য আমাদের কাছে এসছে মানিক। আমরা অনুরোধ করব শফিকুলকে এবং শফিকুলের পরিবারকে গল্পটি শোনার জন্য, এবং একই সাথে যারা আমাদের এই হ্যালো ইট নাইন টু জিরোর মানে রেগুলার লিসনার আছেন তারা আজকের এই জীবন গল্প থেকে অনেক কিছুই পাবেন। কারণ আমাদের আসলে এই যে রবীন্দ্রনাথের সেই কবিতাটার মতো, দেখিতে গিয়াছি পর্বত মালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের ওপর একটি শিশির বিন্দু। আমাদের আসলে ওই ঘরের পাশেই যে ধানটা হচ্ছে সেই ধানের ওপরে যে ছোট্ট চকচকে একটা শিশির বিন্দু এবং তার মধ্যে যে অনেক নান্দনিক একটা ব্যাপার লুকিয়ে আছে সেটা আমরা দেখতে চাই না। আমরা সারা জীবনই অনুসরণ অনুকরণ করার জন্য এমন এমন মানুষদের জীবনের গল্প পড়ি যাদেরকে ধরা ছোঁয়া আমাদের জন্য একেবারেই দুঃসাধ্য, কিন্তু আমাদের পাশেই অনুকরণ করার মতো, অনুসরণ করার মতো, আমারই মতো দেখতে অনেক মানুষ আছে যাদের জীবন গল্প আমার জীবন গল্পকে পাল্টে দিতে পারে। তো সেরকম একজনকে নিয়ে আজকের এই হ্যালো ইট নাইন টু জিরো, তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমার ফেসবুকে। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। আমরা চার মিনিট পরে আবারও ফিরে আসছি। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো এইট নাইন টু জিরো, ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
ABC Radio,
Radio
89.2 FM,
number one for it in entertainment, only for you.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Close up presents Hello 8920 Close up The closer the better প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি। চার মিনিট পরে আপনারা শোনা শুরু করেছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর জে কিবরিয়ার সাথে মানিক রয়েছে আজকে তার জীবনের গল্প নিয়ে। আর জে কিবরিয়ার অনুষ্ঠান এবং আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাবতীয় তথ্যাবলী আপনারা পাবেন আমার ফেসবুক থেকে, পাশাপাশি আমার ওয়েবসাইট থেকেও। চাইলে আমার যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো আপনি সরাসরি ওখান থেকে ডাউনলোডও করতে পারবেন। আমার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন ওখানে পাবেন, সরাসরি কথা বলতে পারবেন আমার সঙ্গে। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rjkibria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com। এবং এছাড়াও আপনারা আসতে পারেন এবিসি রেডিওর ওয়েবসাইটে www.abcradiobt.fm। এছাড়াও আপনারা আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে www.facebook.com/abcradiofm89.2। আর আমার ফেসবুক পেজটি তো আছি www.facebook.com/kebria.rj, যেখানটায় আমরা ছিলাম। মানিক, আপনি রিয়ার পেছনে ঘুরছেন এবং বোধহয় ম্যানেজ হয়ে গেছে এরকম একটা ধারণা করছিলেন, তারপর
তো যখন আমার বললো যে শুক্রবার দিন সকাল 8টার সময় থাকবি, আমি ওই শুক্রবার দিন সকাল 7:30 সময় থেকে ধৈরা রাস্তার মধ্যে বসে রয়েছি। একটা রেন্ডিগাস ছিল, রেন্ডিগাসের শিকর উপরে বসে রয়েছে। আসে না কা, আসে না কা, 8টা তো বাজে না, বাজে গেছে 8:30। লোক তো আসে না, 8:45 সময় আস্তে আস্তে আসতেছি। এখন আমি আমার এই জীবনে প্রথম মনে হয় যেন আঙুলগুলো সব মোচড়াইতেছি আর ওই যে পা দিয়ে আঙুল দিয়া মাটিগুলো খালি সোলাইতেছি।
হার্ট বিট নিশ্চয়ই ধকড় ধকড়।
কি যে করতেছে, মানে কি যে করবো, আমি ই করতে পারতেছি না। এখন আসছে, আসার পরে ছোট্ট একটা কাগজ নিয়ে এসে, ছোট্ট একটা কাগজ আইনা কইতেছে, তুমি আর আমার পিছন পিছন করবা না। আমি কই, কি রে, সারাটা জীবন তুই তো করে কইলি,
এখন তুমি করবো,
তুমি করে ঘটে নাকি? আর কোনো কথা কথা কিছু কইল না। আমি ওই কাগজটা লইয়া আজ দূর কাইল দূর আমরা ঘরের পিছনে একটা বড়টা রেন্ডি গাছে চলে গাছটার উপরে উঠছি। একবারে গাছ উঠে গেছে,
দুনিয়ার কাউকে কাগজ দেখতে দিলাম না, আপনি দেখবেন।
গাছের উপরে উঠা ওই কাগজটা দেখতেছি, দেখতে দেখতে মনে হয় ওটারে কতদিন যে দেখছি, দেখতে দেখতে একবার তেনা তেনা হয়ে গেছে।
কি লেখা ছিল ওটার মধ্যে?
হ্যাঁ, লেখা ছিল যে প্রিয় আমার আকাশের চাঁদ,
প্রিয় আমার আকাশের চাঁদ। আচ্ছা,
এই লেখাটা ছিল। তো ওই লেখাটা থাকার পরে এখন ওই একদিন দুদিন কথা বলতেছি রাস্তায়।
সম্পর্কে যেন কি হয় আপনার রিয়া?
ওই সম্পর্কে হইতেছে গিয়ে যে আমার খালা আছে না, খালার দেবরের মেয়ে।
ও আচ্ছা আচ্ছা, মানে বড় খালার আত্মীয়ই তো হয় বলে চলে।
আত্মীয়ই হয়।
আচ্ছা, ওকে।
তো এখন হচ্ছে গ্রাম অঞ্চল তো এইসব কথা আর চাইপা থাকে না। তো চাইপা থাকে না, এক কান দুই কান এরকম হইতে হইতে তো এখন করছে কি, আমাদের ওইদিকে আবার যে ডাউলের সিজন, ডাউলের সিজনে মানুষ ওই উঠাইতে যায়। এখন ওই আমার খালার তো বইন আর ওই যে রিয়া, ওরা দুই বোন চাষতে বইন, ওরা দুজন গেছে শাক তুলতে। শাক তুলতে গেছে একটা ছোট একটা হাড়ি নিয়ে, ওইটা আমি আবার দেখছি। দেখা আমি পিছন পিছন যাইতেছি, তার আগে যে আমার মা গেছে তা আমি দেখছি না।
হাই হাই, ওকে,
এখন দেখছি না। দেখার পরে এখন ওই মা, খালার তো বইন আর ওই রিয়া চারজন, তিনজন মিললে বসে রয়েছে। এখন আমি দূরের থেকে মানুষ হলে দুজন, এখন দেখতেছি তিনজন, আরেকজন হলে কই থেকে দূর তো দেখা যাইতেছে না। এখন একটু পাশ দেখ, যাইতে 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 দেখতেছি মার কাপড়। এখন দেখা আমি আর ওদিকে গেছি না, অন্যদিকে ঘুরে গেছি, মা আমার দেখছে। রাইতে আই বাড়িতে আসার পরে জিগাইতেছে, রাইতের একটা দুইটার আগে বাড়িতে আইতাম না, সবাই সবার একবারে ঘুম হয়ে যেত। তারপর ওই জানলা দিয়ে উঠটা, হাড়ি ভাতিলে ভাত থাকলে খাইতাম, না থাকলে না খাই শুইতাম। তো মা সবসময় বাইরে রেখে দিত। তো ওই যখন ভাত খেতে উঠছি তখন মা করছে কি, উঠছে সাথে সাথে, উঠা কি ব্যাপার, তুই আজকা ওই চরের মধ্যে গেছি লেখা, ভালো লাগে না, আমি গেছি। ওই গেলি আবার ঘুরে আইয়ে পড়লি, ঘটনাটা কি সত্য করে দেখো। আর মা আমার কইতেছে, মায়ের পিছন তুই করছিস, আমি তোমার এইসব কথা কেটে কইছে,
মায়ের চোখ।
আমি কি, না এটা মিথ্যা কথা, কয় হন ওই মায়ের পিছনে ঘোরো, মাইয়ার পাইছো না দুমনাইতে, আর মাইয়া নাই। আমি কি, ও খারাপ কিতে, ও খারাপ কিতে, ও তো আমার চুল ধইরা, মাথা চুল ধইরা, আমার জীবনে ভাত দিব না। আমি কই, তুমি কি কও, দেখবো কত ভালো হয়ে যায়। তো এরপরে করছি কি, আস্তে আস্তে ঠিক আছে, মেয়েটার সাথে যেন আমার সম্পর্কটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরবর্তীতে ওর আচার আচরণ, কথাবার্তা সবকিছুতে একটু একটু পরিবর্তন আসতে শুরু করলো।
হ্যাঁ, এটা বয়স অনুযায়ী। হ্যাঁ,
বয়স কিন্তু তেমন একটা বেশি না আমার, যদিও মনে করেন 15-16 হয়েছে, ওর কত 12-13 বছরের বেশি না। কিন্তু ওই যে পরিবর্তন করলো, আমার মার সাথে জীবনের কথা, এখন দেখা হইলে কাকে, খালাম্মা ভালো আছেন? আমার মা কইতাছে কি, কি ব্যাপার, কি ভাবে খালাম্মা ভালো আছে?
ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় কৈশোরের এই প্রেম গুলো প্রত্যেকের জীবনেই ঘটে সামহাও, খুব কাছে আশেপাশের মানুষদের সাথেই ঘটে, এবং এই সময়ের যে অনুভূতিটা থাকে ওরে বাবা ভয়াবহ। এবং যে বলবে যে আমি প্রেমে পড়িনি, হি অর শি ইজ ভেরি আনলাকি, পড়া উচিত ইনফ্যাক্ট, কিন্তু ডিরেইলড হয়ে গেলে সমস্যা। বাট এই সময়ের অনুভূতিটা আসলেই ভয়াবহ এবং তীব্রতর অনুভূতি। আর ও যেভাবে বলছে তাতে আসলে সবারই কিছু না কিছু মনে পড়ে যাবে। যাই হোক বলেন,
তা আমি করতাম কি আবার, ওই যে আমার একটা ফুয়াতো বিনাসে যখন ফাতেমা আরে বললাম, ওর কাছে আমি সবকিছু শেয়ার করতাম। ও করছে কি, ও আমার সুযোগের সদ্ব্যবহার করতেছে। তো একদিন ফুফুকে বাড়িতে গেছি, যেহেতু বাট্টাত খাইলে অনেক কথা কইতেছি, তখন ও আমার ঘরের ভিতর ডাক দিছে। ঘরের ভিতর ডাক দিয়া ওর এবার ছোট্ট একটা আলাদা একটা রুম আছে, ওর মধ্যে কথা কইতেছি কইতেছি, হঠাৎ করে আমার মানে জাপটাই ধরছে। কি ব্যাপার,
এদিকে রিয়া নাকি আপনার
ফুয়াতো বিনটা? আমি তো মানে খুব অস্বস্তি বোধ করতেছি। আমি বলতেছি এগুলো কি হইতেছে, এগুলো কি হইতেছে, খুব জোরাজুরি করতেছি। আমি কইতেছি স্যার আমার শ্বশুর লাগতেছে, এরকম বলতেছি। তো বলার পরে না ও খুব জোরাজুরি করতেছে, আমি একটা ধাক্কা দিয়ে উঠে গেছি, ধাক্কা দিয়ে উঠেছে, তুই ভালো না রে, তুই দুনিয়ার খারাপ। আমার কইতেছে কি আমার একটা খারাপ কথা গেছে, তুই কি হিজড়া নাকি? ইয়ে এমন রাগ উঠছে আমার শরীরের মধ্যে, আমি একটা কাম কর চল দুজনে মিলে আজকে রাইতে পালাম, পালাই গিয়া বিয়া করুন, এবার রাইতে দেখবি আমি হিজড়া নাকি। না রে বিয়া শাদী করতে পারতাম না, তোরে তুই আমার মামা তো ভাই না, মামা তোমায় বিয়া শাদী করতে পারবি না, এগুলো তো খুব পারো, এগুলো তো খুব এক্সপার্ট না। যাক গেল, ওখান তো ওর সাথে আমি কোনো কিছু হয়নি, আমি চলে পড়ছি। এখন তো আমার দেখলেই খালি খাবায় কিরে হিজড়া কেমন আছো, এমন রাগ ধরছে শরীরের ভিতরে। তো গেল ওর পাটটা ক্লোজ করলাম, গেল এখন ওর সাথে আমার ওই সম্পর্কটা আগাইতেছে। আর দিন দিন খালি সমস্যা একটার পর একটা হইতে আছে, এক কান দুই কান হইতে হইতে ওর বাবা আমার কানে চলে গেল। এখন আমি দেখি না শুনছি ওর নাকি ওর মা ধরিয়া দিছে ফিডানি,
মানে রিয়াকে।
হ্যাঁ, তুই আর মানুষ পেলি না, ওইটা একটা চোর বদমাইশ। তো এখন ওই আমার আটকানোর জন্য ফাঁদ পাতছে, ওই বাড়ির লোকজন আটকানোর জন্য ফাঁদ পাতছে, যেভাবে হোক ওরে আটকাম। এখন ওই দিনে দেখা করা টোটালি বন্ধ হয়ে গেল, ওর ধার দিয়ে হাঁটতে পারি না, হাঁটতে পারি না কি মানুষজন, এটা এমন সমস্যা হইলো। তো আমার কইলো কি একটা ছোট একটা কাগজ লাগলো, কাগজে চিঠি মধ্যে লাগলো, কাম করে আমি রাইতের বেলা যখন পড়ি তখন জানলাটা খুলে রাখবো না, তুমি জানলার কাছে খারাই দেখো।
আচ্ছা,
হ্যাঁ, তো আমি এই করলাম কি, বেশ সুন্দর রাইতের ওর পর 12টা পর্যন্ত, আমি ওই 11টার সময় ওই দুই তিনটা বাগান আছে, বাগান টাগান চিরিয়া, তারপরে ওই ঘরের পিছনে বারান্দা পড়তো, তো জানলার ওখানে গিয়ে দাঁড়াই থাকতাম। এবং যা দাঁড়াই থাকতাম ওর পর তো আর আমি দেখতাম, তো ওই ঘরের থেকে ওই আচার টাচার ইডে উইডে ওই জানলা ফাঁক দিয়ে দিত, আমি খাইতাম টাইতাম পরে গেল ওইগুলো। এখন যাওয়ার পরে এখন ওই যে আমি ওখান থেকে আসা যাওয়া করতাম, পার্ক সাপ পড়ে গেছে, পার্ক সাপ পড়ে গেছে।
ওকে,
এখন কি অবস্থা, কি করা যায়? এইটা ওর বাপে টের পাইছে, টের পাইয়া ওই ঘরের চারিপাশ দিয়ে ভালো করে বাঁশ দিছে, বাঁশ দিয়ে বেড়া বাঁধছে। বাঁশ দিয়ে বেড়া বাঁধার পরে আমি ওই বাঁশের মাঝখানে যেটা ফাঁকা ছিল ফাঁক দিয়ে আসা যাওয়া করতাম। আসা যাওয়া করার পরে একদিন রাইতে ওরে আমি ঘরের বাইরে ডাকছি, মানে ওর একটা কথা জিজ্ঞেস করার জন্য, যে তুই খালি প্রেমই করবি নাকি এই দুজনে কথাই কমু, এটা কি প্রেম নিয়ে ভালোবাসা কিছু বুঝি না, এক কাম কর তুই যদি সত্য সত্য পছন্দ করো তাহলে আমার মাথা দিয়ে কর। মানে ঘরে বাইরে আইতে গেছি, রাইতে তখন বাজে একটা।
ওহো,
ওই দিন আর বাড়ির লোকজন যা আছে কেউ যে ঘুমাইছে না, আমি আর টের পাইছি না। তা আমি আবার করতাম কি, এই তো 7টা 8টার দিক দিয়ে ওদের বাড়ির থেকে মনে করেন 50-60 গজ দূরে একটা আম গাছ ছিল, আম গাছটা বিশাল, ওই আম গাছটার থেকে সারা বাড়ি অবজারভেশন করা যায়। তো আম গাছটা একটু বই থাকতাম, কিটা কি করে সব দেখতাম। যখন ঘরের দরজা মরজা ক্লোজ করা হয়েছে, আমি আম গাছ থেকে নামি ওই জানলার কাছে গেছি, জানলার কাছে যে আর কিছু ঘর থেকে বাইরা বাইরে কইছি পরি, সামনের লোক পিছনের লোক ডাইনের লোক বাই লোক আমার কাছে দৌড় দিমু, দৌড় দিবি কব দিমু, আমি দে দৌড় দৌড় দিছি মতনই ওই বাঁশ দিছে, ওইটা আমার মনে আছিল না, ওই বাঁশের উপরে গিয়ে ঠস করে পড়ছি। পড়ার পরবর্তীতে আমার এই হাঁটুতে লাগছে, হাঁটুতে দাগটা এখনো আছে, হাঁটুতে লাগছে। গণপিটনি দেয় ওই রকম এলো পাথারি মাই শুরু হয়ে গেল। তা আমার মনে আছে আমার যদি কেউ একদা কেটে বলায় কোনো আউ কোনো শব্দ হইব না, যৎক্ষণ মন চায় তৎক্ষণ মার, কোনো শব্দ হইব না। তো এরপরে কল কি মার লোটালো, মার লোটার ব্যাপারে তোর বাপে করলো কি পোষা একটা দিয়ে লাগছে, আমার হাতে লাগছে গালি দিছে, আমার গালিটা দিয়ে কইতেছে তোর আজকে মাইরেই ফেলাম, তুই খুব জ্বালাম জ্বালাইছ আমার। মানে মারা টানা পরে হাত পা বাইন্দা ঘরের ভিতরে লেগে গেছে, ঘরের ভিতরে লেগে গেল। এখন সকালে বিচার
কি করতেছিল
সকালে বিচার হইব, আমাদের এলাকার কোন লোকজন দিয়ে বিচার হবে না, বিচার করার জন্য পার্শ্ববর্তী এলাকার থেকে লোকজন আনবে। আমার মা আবার করছে কি রাইত খেলা ওই যে ওলা এমপিএম করতাম, ওই আমার ছোট ছোট কাগজ দিত, ওইটা আমি সুরকেশের মধ্যে মানে ডোয়ারের ভিতরে আটকে রাখছি, আটকে রাখতাম। আর ওর দুটো ছবি আছিল ওইটার ভিতরে। মা আবার করছে কি, চাবি তো আমার কাছে, ওটা ভাঙ্গিয়া লাগছে, ওটা ভাঙ্গিয়া তো আমার ওই ফুফুকে বাড়িতে গেছে রাইতে। আমার পোলা যত খারাপ হোক,
আমার বাবা তখন কই ঢাকাতে,
আমার বাবা ঢাকাতে।
আচ্ছা
হ্যাঁ ঠিক আছে, বললো কি ওই বাড়িতে আমার ফুফুকে বাড়িতে গেছে। আমার ফুফায়ার ভাইহারা ফুফায়ারা এলাকা প্রভাবশালী, ফজরে আজান দেওয়ার আগেই ওর বাপ বাজারে গেছে, বাজারে যেয়ে প্রকার ই করে দিল, সবার কাছে প্রচার করে দিল আমাদের বাড়িতে চুরি করতে আসছিল, সোর ধরা পড়ছে, তোমরা সবাই যাইও।
ওহো,
আমি যে গেলাম কিন্তু আমার সোর বানাই ফেলাইলো, ডাইরেক্ট সোর বানাই ফেলাইলো। রাইট কালে আমার ঘরের মধ্যে নিয়ে অসুবিধা নিয়ে ক্লাস দেওয়া হয়েছে, মানে ভালো করে দেওয়া হয়েছে। আমি কইতে খবরদার তুই কবি না যে আমার মায়ের কাছে আইসো, কবি চুরি করতে আইসো। আমি কইছি আমার যান যতক্ষণ আছে আমি ততক্ষণে, মানে রাইতে মায়ের থেকে বাসার লাগে কইছে না ঠিক আছে কমানি, সকালে যা করতো আমার মনে 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 আছে। সকালবেলা ওগুলো বাড়ির উঠানটা খুব বড় ছিল, বাইরে লোকজন মনে হইতেছে কি বিশ্বকাপে ফুটবল খেলা যেত, দর্শক হয় না দর্শক। আমার তো পিছনে হাত মুড়া দিয়ে বাইন্ধা রাখছে, বাইন্ধা রাখার পরে মাথাটা নিচে করে দিয়ে রাখছি, মাথাটা আমি তুলছি। এখন দেখতেছি লোকজন কারা, দেখতেছি খাইছে তো এই
সর্বহারা পার্টি,
সর্বহারার লোকজন আছে। তো সর্বহারা পার্টির লোক বিকি বাজারে ওই সকালে একলাসা গ্যাঞ্জাম হয়ে গেছে, ওই যে ওর বাপে যে লোকজন আনছে ইয়ানছে, আমার ফুফা আবার সকালে ফজর আজানের আগেই বাজারে যাইয়া প্রস্তুত হয়ে, আমরা চাষাটা মামাটা যা আছে সবাই প্রস্তুত, দাওটাও লাঠি মাটি সোটা মোটা লইয়া আমরা
ফুলা দুই এলাকার আত্মীয়ের মধ্যে মারামারি শুরু হয়ে যাচ্ছে। আপনাকে
আত্মীয়ের মধ্যে হয়ে যাবে, খালা পড়ছে মাঝখানে, হ্যাঁ ওইদিকে দেবর এদিকে বইনপুত, আমি হলে এখন বইনের পুত, আর ওইদিকে ওই লোকে হ্যাঁ ওই দেবর, দেবরের মাইয়া, হ্যাঁ নিরপেক্ষ ভূমিকা পালন করে কোনো দিকে যাইতে পারতেছে না। তো ওই গ্যাঞ্জাম টাঞ্জাম এক ক্লাসা ধুমধারাক্কা হইলো, ওই ডে তো আমি যাই না বাজারে ভাই। এখন বিচার হইলো, বিচারটা যদিও আমার পক্ষেই ছিল, তারপর খুবই লজ্জাকর কথা, বিচারের মধ্যেই হইলো আমার পঞ্চাশটা জুতার বাড়ি দেওয়া হবে।
ওকে
স্বীকারোক্তি, যেহেতু সত্যি বলতেছে, পঞ্চাশটার দিল না, আমার একটা খারাপ হয় মনে হয় আমি গুনছি, ১৩টা জুতা দেওয়া বাড়ি দিচ্ছে আমার
ওই সবার মধ্যে।
আমার মনের ভিতরে এমন একটা ঘৃণা জন্ম,
কিন্তু আপনাকে আপনি কি স্বীকার করলেন যে ওখানে আপনি কি?
না আমি ওকে ডাইরেক্ট বলছি যে আমি চুরি করতে আসি নাই, এই মেয়ের সাথে আমি সম্পর্ক আছে, মেয়ে আমার আসতে বলছে যার জন্য আমি আসছি।
রিয়াকে নিয়ে আসছিল বিচারের মধ্যে আনে নাই,
পরে আনছে। ও আমার বললো কি আমার চিনিই না, পুরো অস্বীকার করলো যে ওরে আমি চিনি না, ওর সাথে আমার কোন সম্পর্ক নাই। তখন বিচার একটা বললো কি ব্যাপার, বাড়ির ঘরের কাছে ঘর, ওরে চিনো না, এটা কেমন কথা? কন্যা ওর আমি চিনি না, বললো চোর গুন্ডা বদমাইশ, ওরে আমি চিনি না, সম্পর্ক তো দূরের কথা, ওর ছায়াও আমি পারাই না। তো ওখান থেকে আমার এমন ঘৃণা জন্মাইল ওর প্রতি, যা গেল ওই আমার ভালোবাসার প্রতি কেমন জানি একটা অনীহা চলে এলো, লজ্জায় আমি আর গ্রামে মুখ দেখাইতে পারতেছি না। মা আমার ৫০০ টাকা দিল, ভালো মন্দ কিছু জিগাইল না, কি করবি না করবি। আমি লঞ্চে চইরা ঢাকাতে চলে আসলাম, আমার যতটুকু মনে আছে আমার এখন স্পষ্ট মনে পড়ে, আমি নারায়ণগঞ্জে চলে গেছি,
চিনতেন না জায়গাটা থেকে আপনি? ওকে,
নদীর পাড় ধুইরে ধুইরে হাঁটতে হাঁটতে আমি একবার নারায়ণগঞ্জে গেছি। নারায়ণগঞ্জে যাওয়ার পরে তবে আমি ওই তারিখটা স্পষ্ট ভাবে এমন সুন্দর করে লেখা রাখছি, মানে ওই তারিখটা আমি দিয়ে রাখছি কি নামে জানেন, কুলখানি, মানে ওই দিন আমার ভালোবাসার সমাপ্তি, মানে মরে গেছে ভালোবাসা, ওইটার নাম দিয়ে রাখছে কুলখানি। ১১ নভেম্বর ২০০৭ রোজ বুধবার দিবাগত রাত্র ১:৩৫ কুলখানি দিয়ে রাখছি। প্রত্যেক বছর এই দিনটা আসলে আমার গার মধ্যে খালি কাটা দিয়ে ওঠে। তারপরে তো ওই ওখান থেকে জয়দেবপুরে একটা ট্রেন আসে, নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুরে একটা ট্রেন আসে, তো ওই ট্রেনটাতে আমি চৈরা বসলাম। চৈরা বসার পরে গেলাম জয়দেবপুর, নামলাম, নামার পরে এখন দেখতেছি রাস্তাঘাটে পত্রিকার বিজ্ঞাপন, বিভিন্ন রকমের বিজ্ঞাপন। বিজ্ঞাপন দেখার পরে দেখলাম জরুরি ভিত্তিতে নিয়োগ, তা আমি ওই যে সিকিউরিটি গার্ড নিতে আসে না, ওই সিকিউরিটি গার্ডের অফিসে ফোন দিয়েছি, ওই বিজ্ঞাপন ফোন দিয়েছি। ফোন দেওয়ার পর ওরা বললো ভাই ভাই এই ঠিকানায় মধ্যপাড্ডা আপনি চলে আসেন, ইয়াং ফর সিকিউরিটি সার্ভিস অফিস চলে আসেন, ৫.৫০০০ টাকা আপনাকে বেতন দেওয়া হবে। আমি ওই ঠিকানা মতো চলে গেলাম। ওরা আমার ওই ট্রেনিং টুনিং হ্যান ত্যান আবোল তাবোল এগুলো বইলা আমার কাছ থেকে ৩০০০ টাকা নিল। টাকা আমার কাছে ছিল না, আমি ফোন করছি বাড়িতে, ফোন করছি, তখন তো মনে করেন ২০০৮ সাল, ফোন মোটামুটি আসছে কারো কারো হাতে।
আচ্ছা,
তো এই ফোনটা নেওয়ার পরে, ফোনটা করার পরে বাড়ির থেকে আমার বললো যে ঠিক আছে টাকা তুলে দেবে। ওই যে বাড্ডার যে আমাকে বোনের কথা বলছিলাম না, বোনের একটা মেয়ে আছে স্বামী করে নাম, ও টাকা নিয়ে সিএনজি নিয়ে একবার ইস্তিতে গেছে, ওই গাজীপুরে গেল। গাজীপুরে যাওয়ার পরে তুই কোন জায়গায়, তো বললাম যে গাজীপুরে ভবানীপুর এগ্রোভেট, ঠিক আছে,
ওকে।
ওইটার ভিতরে সিকিউরিটি গার্ডের চাকরি হলো, মানে ওইটা সার্ভিস, ওনারা আবার ওখানে লোক দেয়,
ওকে।
ওইখানে লোক দেওয়ার পরবর্তীতে করলো কি, ওই ওর ৩০০০ টাকা দেওয়ার পরে ৫০০০ টাকা বেতন হইলো। তাহলে দালালি ব্যবসা, মানে টাকা পয়সা যা আছে সব লয়ে যায়, মানে এই জামার ৬০০০টাকা দিতে হবে, প্যান্টের টাকা দিতে হবে, হাইট টাকা দিতে হবে, অল এভরিথিং দিতে দিতে থাকে ১৫০০। কি করি এরকম করতে করতে, না এখানে তো আর থাম যাবো না, এখনো ওই আমার মাথার মধ্যে ওই যে ভালোবাসার থেকে আমি প্রতারিত হইলাম, মাথার মধ্যে একটা খারাপ জিনিস কাজ করতেছে, খারাপ জিনিস কাজ করতেছে বলতে কি ভালোবাসার কোন ডাইরেক্ট বিয়ে করে বউ লিয়ে বাড়ি যেয়ে দেয় দেবো, আমার বলে কেউ মাইয়া দেবে না। এখন ওই যে ফ্যাক্টরি ভিতরে ময়মনসিংহ বাড়ি আসমান আমার একটা মেয়ের সাথে পরিচয় হলো, ওরা ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিলাম, এই কিছুদিন ভিতরে তোমার আমার পছন্দ হয় ডাইরেক্ট, ঠিক আছে আমি তোমার বিয়ে করলাম, তুমি কি রাজি? ও আমার কথা শুনে করে মাথা খারাপ নেই, আপনি এরকম করে কি কি বলতেছেন, হয় নাকি হুট করে বলেন বিয়ে হয়ে গেল?
ওকে,
তা আমি বলছি হয় না না হয় তুমি বিয়ে করবা কিনা কো, যদি বিয়ে করো তাহলে আমার বাপ মা যা আছে আমার চোদ্দ গোষ্ঠী সব ডাকাত নিয়ে আসবো, বাড়ি ঘর যা আছে সব লই আমি ঢাকার শহরে। এখন যদি আমি ভাই ভালোই ভাই বেসিন তো আমার একটা বান্ধবী আসলে ভাবছে, তো ভাবার পরে আমি মারে বাড়ি থেকে ফোন করে আনছি ডাকাতে আনছি, আইন না মার্কা সরে লয়ে গেছি, মার্কা সরে লয়ে গেছি, মা দেখে শুনে পাতা করছে মাইয়া তো ভালো না, কারণ আমার জীবনে যতগুলো চাহিদা যা আমি চাইছি আমি চাওয়ার আগে সবই পাইছি, মায়ের আমি ডাইরেক্ট কইছি মাইয়া পছন্দ হয় কিনা দেখো এটা আমি বিয়ে করে বাড়ি তোমার লোক পাঠাই দিব, বাড়িতে লিয়ে আমার বলে কেউ বউ দেবে না, বউ তুমি লক্ষ্য করে লিয়ে যাবা। এখন ওই মার লাগে ও জানে কি কি কথা কইছে, ও হঠাৎ করে কইলো কি তোমার মা আমার লগে শয়তানের মতো কথা কইলে মনে হইলো, এই যে কথাটা শোনার পর আমার কানের মধ্যে আওয়াজটা ঢুকছে, আমি আরো কইলাম কি আমার মা তোর দিকে শয়তানের মতো চাই রয়েছে, শয়তানের মতো কথা কইছে না তোর সাথে আমার কোনো আর কোনো কথা নাই, কয় না ভাই কথাটা ভুল হয়ে গেছে ঠিক আছে, যা হোক এখন ও বলতেছে কি আমাদের বাড়ি যা লাগবে, যখন দেখতেছে আমার এত সাহস বাপ মা একবার গোষ্ঠী কাতে যা আছে সব লইছে ওর বিয়ে করার জন্য, ও আমার বাড়িতে লিয়ে গেছে, বাড়িতে লিয়ে গেছে ময়মনসিংহ কালীর বাজার, ওখানে নামলাম কালীর বাজার নামে ওর বাড়িতে গেলাম, ওর বাবা আছে মা নাই ভাই বোন সবাই আছে, এখন ওর বাড়িতে গেছে ভাবি খাইতে দিছে, খাইতে দেওয়ার পরে এখন ওর ভাবি সরে গেছে, যাওয়ার পরে এক কথা দুই কথা তিন কথা কইতে কইতে ও করলো কি একটা বিস্কুট আমার খাওয়াই দিল, আমার জীবনে প্রথম মনে হয় ভাই বোন সাথে খাওয়ান খাইছি মা ছাড়া আর বোন ছাড়া। ওখান থেকে আমার নামে শুনলো যে ওই কোম্পানির লোকজন শুনলো যে আমার নাকি কোন মেয়ের সাথে সম্পর্ক আছে, আমার ওখান থেকে ট্রান্সফার করে দেওয়া হলো নারায়ণগঞ্জ। নাইট করে ঘুমাইলাম মোবাইলে ফোন আসছে, বাসতিছে বাসতিছে সারা রাত তো ডিউটি করছি চোখে তো ঘুম, মোবাইল আন্দাগন্দা আজ ধরে বলতেছে হ্যালো কে, এখন এমন একটা ভয়েস আসছে ঘুমের তালি আমি মনে হয় জাগিয়ে গেছি, ঘুমের তালি বলছে কে, এখন নামটা বললো ইবা
ইবা।
বলার পরে আমি কোথেকে বলছেন, বললো উত্তরাপ থেকে, উত্তরা আমার এখানে কারে আমার কাছে ফোন দিচ্ছেন কারে, ভালো লাগছে তাই দিছি, তা আমার মনে হলো কি এটা মনে হয় আমার পরিচিত আমার লাগে ফান করতেছে, যাক আমি বলতেছি আমি তো নাইট করে এসে আমি ঘুমাইছি আমি আপনার সাথে পরে কথা বললাম রাহেন, ফোনটা কাটতে দিয়া তাহলে নারায়ণগঞ্জে আমার শীতলক্ষা নদী আছে, শীতলক্ষা নদীর ওই পারে বিকালবেলা হলে কত সারা সেরি মানে ছেলে মেয়ে মিল্লা তারা নৌকা দিয়ে ঘোরে, ওগুলো দেখতে খুবই সুন্দর লাগে পাথর উপরে বসে বসে দেখতেছি, এখন আবার ফোন আইছে, ফোনার পর ফোন দিছে, আমি বলতেছি এই আপনি যে আমার বারবার ফোন দিতেছেন আপনি কে কই থেকে ফোন দিচ্ছেন, ওই একই কথা আমার নাম ইয়া উত্তরা থেকে ফোন দিচ্ছে, আমার কাছে কি আমি যত বেশি বিরক্ত হইতেছি সে তত বেশি আমার ফোন দিতেছে, দুই তিন দিন কথা বলার পর দেখি ভয়েসটা খুবই সুন্দর আর টোনটা খুবই সুন্দর, আমি বললাম আচ্ছা আপনার সাথে কথা বলতে পারি, সত্য আছে কি আমার সাথে দেখা করতে হবে, কার সাথে দেখা করুন আমার বিয়ে করতে হবে, কেমন আমার দেখলেন না শুনলেন না জানলেন না কোনো কিছু না আপনার বিয়ে করুন এটা কেমন কথা?
It's very interesting, please Shofiqul listen this story very carefully, আপনার জন্যই মানিক আজকে নিজের জীবনের গল্পটা আমাদের লাখ লাখ শ্রোতার সামনে বলতে এসছে, এবং তার যে জীবনের গল্পটা সামাজিকতার জায়গা থেকে এটা বলা তার জন্য খুবই রিস্কি, তারপরও শুধুমাত্র একজন হ্যালোইন নাইট টু জিরো শ্রোতা হিসেবে সে আপনার যাতে সংসারটা না ভাঙে এবং আপনার যাতে উপকার হয় সেজন্য সে আজকে এখানে এসছে। শফিকুল সম্পর্কে বলছিলাম, শফিকুলের স্টোরিটা যারা শুনে থাকবেন তারা জানবেন, আপনারা যদি দুটো এপিসোড আগে আমাদের এই আর্কাইভ থেকে অনুষ্ঠানটা ডাউনলোড করে শুনতে পারেন এখন যারা শোনেননি তাহলে বুঝতে পারবেন যে আজকে মানিক কেন এখানে তার স্টোরিটা বলতে এসছে। আমাদের হেলোইট 920 শ্রোতা ছিল শফিকুল, যার জীবনের গল্পটা একটা সংসার ভেঙে যাওয়ার গল্প, সেই গল্পটা শোনার পরে মানিক আমাদের হেলোইট 920 খুবই পুরনো একজন শ্রোতা, সে নিজের আগ্রহে এসছে নিজের জীবনের গল্পটা বলে যাতে করে শফিকুলের ঘর না ভাঙে। ওকে বলুন, তারপর
প্রস্তাব দেওয়ার পরে ও বললো যে আচ্ছা ঠিক আছে আপনি ইসে আসেন রাজলক্ষ্মী আসবেন, রাজলক্ষ্মী আইসে আমার ফোন দিবেন, তা আমি ওখান থেকে ট্রেনে উঠলাম ওইটা কমলাপুর নামলাম, কমলাপুর থেকে বাসে ধরে রাজলক্ষ্মীতে গিয়ে ফোন দিলাম, তা বললো যে আমি তো রাজলক্ষ্মীতে আছি, কই তাহলে আপনি তো দেখতেছি না, তাই ফোনে ফোনে কথা আমি রাস্তার ওই পারে হ্যাঁ রাস্তার ওই পারে, তা বললো এই পারে আসেন আমি যে এই পারে হ্যাঁ যাই ওই পারে, দুই তিন গুল্লা খাইয়া দুজন হয়েছে এক জায়গা, এখন কইতে সামনে না আমি কি হ্যাঁ, এখন আমার দিকে তাকায় কইতেছে এটা তো একটা তাল গাছ, আমি কি তাল গাছ কি কইতেছে আমি শর্ট আপনি কত বড় কত লম্বা, আমি কি তাতে কি হয়েছে কথা না কয়ে রিস্কা তোড়েন, কথা বার্তা বলতেছি তো আমি নারায়ণগঞ্জে চলে আসলাম, এই একটু একটু কথা বার্তা মনে বড় যোগ পনেরো দিন কথা হয়েছে, পনেরো দিন কথা হওয়ার পরে একদিন বললাম কি আবার দেখা করুন আসো, দেখা করার কথা বললাম তো আসলো, আসার পরে রঞ্জিত বিমানবন্দরটা আছে না ওইখানে আসছে, ওর সাথে কথা বার্তা বলতেছি, বলার পর ওরে আমি খালি ফার্স্ট একটা কথাই বলছি, একটা পাঁচ টাকা দিয়ে টামরা কিনা দিয়ে ওর হাতে দিছি আমি দিয়া, আর এই আমরাটা খাওয়ার মধ্যে তোমার ডিসিশন নিতে হইবে তুমি কি আমার সাথে যাইবা কি না, যদি যাও আমার হাতটা ধরতে পারো আমি যেদিকে মন চাই সেদিকে নিয়ে যাবো, আর যদি না যাও হাট্টা আমার সার।
প্রিয় শ্রোতা, আমরা ওরা খেতে থাকুক, আর আমরা এই ফাঁকে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরি, মাত্র পাঁচ মিনিটের বিরতি। লাইফ ইজ মোর দ্যান ড্রামা, অনেকদিন পরে বললাম হ্যালো ইট 920 তে, গল্পটা সেরকমই। এবং আমরা সবসময় একটা কথা বলি, জীবন নাটকের চেয়েও অনেক অনেক বেশি নাটকীয়। এই জীবনটাকে আপনি সহজ করবেন না সরল করবেন, না কমপ্লেক্স করবেন, না জটিল করবেন, সেটা একেবারেই আপনার ব্যক্তিগত বিষয়। জীবনটাকে প্রত্যেকটা মানুষ তার নিজ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, কিন্তু কোনো কোনো জীবন আমাদের জীবনটাকে অনেক বেশি সহজ করে দেয়, আবার কোনো কোনো জীবন আমাদের এই ব্যক্তিগত জীবনটাকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে দেয়। আমাদের এই অনুষ্ঠানে শফিকুল এসেছিল তার স্ত্রীকে নিয়ে, যে মূলত ঘর সংসার করতে পারছে না একটা মেন্টাল কমপ্লেক্সিটি থেকে। সেটা হচ্ছে বিবাহ পরবর্তী সময়ে সে জানতে পেরেছে তার স্ত্রীর একটা সম্পর্ক ছিল এবং অনৈতিক একটা সম্পর্কে শিকার হয়েছিলেন তার স্ত্রী। এটি তার স্ত্রী অত্যন্ত সহজ সরল একজন মানুষ। আমরা আজকে মিল খুঁজে পাচ্ছি যে গল্পটা এখানে বলতে এসেছি মানিক, তবে বিষয়টা হচ্ছে এরকম যে বিয়ে পরবর্তী সময়ে শফিকুল যে বিষয়গুলো জেনেছে সেটা জানার পরে সে আসলে মানসিকভাবে তার স্ত্রীকে আর মেনে নিতে পারছে না। আসলে এই গল্পটি প্রচার হবার পরে আমাদের আজকের অতিথি মানিক নিজ ইচ্ছায় এসেছেন, সামাজিকতার কথা চিন্তা না করে, শুধুমাত্র আমাদের হ্যালো ইট 920 এই বন্ধুটির সংসার যাতে টিকে থাকে সেজন্য নিজের জীবনের গল্প বলার জন্য। শফিকুল, এটা আপনার জন্য আমাদের হ্যালো ইট 920 একটা বিশাল গিফট, একজন লিসনারের পক্ষ থেকে নিজের সামাজিকতার কথা চিন্তা না করে সে তার নিজের জীবনের খুব গোপন কিছু কথা আপনাকে বলতে এসছে, এবং একই সাথে আমার হ্যালো ইট 920 লাখ লাখ শ্রোতার জন্য একটা বিশাল গিফট, এই কারণে যে তার জীবন গল্প শুনে অনেকেই হয়তো বা জীবনের সিদ্ধান্তগুলো অনেক বেশি পরিবর্তন করে ফেলবেন। এভাবেই সমাজে গিয়ে যায়, এভাবেই পুরো একটা কমিউনিটি খুব সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখে। একে অপর মিলে যে সুন্দরভাবে বেঁচে থাকা যায়, একে অপরের প্রয়োজনে যদি আমরা দাঁড়াই তাহলেই সুন্দর একটা সমাজের স্বপ্ন দেখা যায়, সেটা আমরা হ্যালো ইট 920 থেকে প্রতি মুহূর্তেই সেই স্বপ্নটা দেখার চেষ্টা করি। প্রিয় শ্রোতা, আমরা পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসছি, আর মানিককে দেখার জন্য আপনি আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমার ফেসবুক পেজে ওর একটা ছবি দেওয়া আছে, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ।
Close up presents Hello 8920. Close up. The closer, the better.
Close up মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময়ই আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত। এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি। বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা। চেষ্টা, সাহস, আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ, দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আমি আরজে কিপ্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা কথা না বাড়িয়ে সরাসরি আবারও ফিরছি আমাদের অতিথি মানিকের কাছে। মানিক, আমরা যেখানটায় ছিলাম, আপনি আপনার যার সঙ্গে আপনি চিন্তা করছেন যে কোনোভাবে হোক তাকে বিয়ে করতে হবে, আমরা খাওয়ার মধ্যে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আসলে সে কি করবে না করবে।
তারপরে যখন বললাম যে আমরাটা খাওয়ার ভিতরে তোমার ডিসিশন নিতে হইবে, আমরাটা খাওয়ার পরে যদি কোনো ডিসিশন নাও তো আমি কোনোটাই গ্রহণ করবো না, তা বলল আমার হাতটা ধরলো। হাঁটটা ধরার পর আস্তে আস্তে রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনে আগাইলাম, জিয়া কলোনিটা আছে না, ওইখানে গিয়ে বাসে উঠলাম। সদরঘাট চলে আসার পরে উঠলাম লঞ্চে, বরিশালের লঞ্চে, যে ওরে আমি ডাইরেক্ট বরিশাল আমার বাড়িতে নিয়ে আমার বাড়িতে বসে আমি বিয়ে করব। মানুষজন যাই বলে বলুক, আমি বউ পাবো না, আমার বউ আমার বাড়িতে নিয়ে বিয়ে করবো। মানুষ গিয়ে বুড়ো বাড়িতে গিয়ে বিয়ে করে, মায়ের বাড়িতে গিয়ে ফোলা বিয়ে করে, আমি আমার বউ আমার বাড়িতে নিয়ে বিয়ে করবো, আমার ঘরের মধ্যে রাখিয়া। এই ঈদ থেকে ওরা লঞ্চ করে নিলাম, ও আমার ভালো মন্দ কোনো কিছু জিগুলো না, শুধু লঞ্চে বইয়ে করলে আমার কোয়েল হয়ে যেতেছে, আমি কিন্তু জাহান নামের সাইড রাস্তা লয়ে যেতেছি, যাইবা না যাইলে সময় আসলে লঞ্চ সাইড দিব নাইমা যাও। আর কিছু বললো না, একটা কেবিন ভাড়া করলাম, কেবিনের মধ্যে রাইতে শুয়ে নিলাম, দুজন একসাথে শুয়ে নিলাম। তো শুয়ে থাকার পরে সকাল হইলো, সকাল 8:30 বাজে আমাদের ঘাটে আবার লঞ্চ হয়। আমি আর বোন জামারে ফোন করছি, ফোন করে কইছি আমি বাড়িতে বউ লয়েছি, বউ পেলি কই, আমাকে বিয়ে হন করি না, বিয়ে করুম, আমি লঞ্চের তা নামাই নেন। তো দুলাভাই করলো কি, হাসা হাসাই আইসে, আয়া লঞ্চ গাড়ির তাই আয়া নামাইছে, নামাইয়া তাদের বাড়িতে লয়ে গেল, নিয়ে আমার মায়ের ফোন দিছে, মায়ের ফোন দিচ্ছে কয় এরকম এরকমের আমাকে বাড়িতে আন, কয় কে রে কয় আহেন না, সমস্যা আছে, মায়ের কই নেই, খালি দুলা বাইরে কইছে, মার কতজন কইছে বাড়িতে আহেন। তখন মার মনে জানি কি হয়েছে, তাহলে আমার ফোন দিছে, ফোন দেওয়ার পরে কইতেছে কি ব্যাপার, কি হয়েছে তোর, আমি কারণ ফ্যাক্টরিতে আগুন লাগছে তো তাই বাড়িতে আই পড়ছি, ফ্যাক্টরিতে আগুন লাগছে তোর দুলাভাইকে বাড়িতে হ, আচ্ছা আইতেছি, আমার আবার ছোট খালারে নিয়ে মা দূরে দূরে তাইছে, আয়ে দেখতেছে একটা মাইয়া, জিগাইতেছে তোমার নাম কি, তো কইল তোমার বাড়ি কই, সবকিছু বললো, এটা তোমরা এক কিছুই চিনি না। আমি কইতেছি মা তোমার কোনো কিছু চেনার লাগবে না, এটা তোমার বউ পছন্দ হয় কয় না, পছন্দ হোক বা না হোক আমি বিয়ে করছি, বিয়ে করি না বিয়ে করুম, বউ হিসাবে মান্য নাও, খারাপ না ওইটার থেকে খারাপ না, যেটা পছন্দ করছিলাম আগে এটা তো ওর থেকে ভালো আছে, এটা শর্ট তাতে কি হয়েছে, আমি লম্বা আছি না, ছেলে মেয়ে যা হবে বড় বড় হইবে, তুমি চিন্তা করো না। একবার ডাইরেক্ট মারে বললাম, মা কইতেছে বেহায়া এমন বেহায়া ওই লিরে তুই, সন্ধ্যার সময় আমার দুলা ভাই আমার বাড়িতে লিয়ে গেছে, যাওয়ার পরে এখন তো বিয়ে করতে কাজই লাগবে, মানুষজন যদি জানে যে আমি একটা মায়ের না বাড়িতে রাখছি তাহলে সমস্যা হইব, ওর তো একটা মান সম্মানের হানি হইব, এখন কাজী আছে আমাদের ওখানে, কাজী আছে কাজী বাড়ি একটু দূরে, রাইতের বাজে 11টা, তো আমি গেছি কাজী আনতে, নিজের বিয়ের কাজে নিজেই আনো, মার কারোর দরকার নেই, থাকলে লুঙ্গি পরিয়া সেন্টু গেঞ্জি গায়ে দিয়া গেছি, লগে একটা কাজিন আছে পুফাতো ভাই, ঠিক আছে, ওরে নিয়ে আমি গেলাম, যাওয়ার পরে ওনারে নিয়ে আইসি, রাইতের একটা সময় বিয়ে হইল, বিয়েটা হওয়ার পরে আমার জীবনের প্রথম দানি কেন আমার ভিতর থেকে ফাইটা আসতেছে, যখন আমি কবুল কবুল করে বিয়েটা করছি, বিয়েটা করার আগেও কাজী আমার জিগাইতেছে, কাবিন দামে কত দিবা, আমি যত মন চাই তত দিয়া থুন, কইতেছে কত দিবা, আমি একদম একটা দিয়া রাখেন, হ্যাঁ আমার বুড়ো জিগাইছে, ও তো আর
কিছু বলে না
বোঝে না, হ্যাঁ এখন যা হোক বিয়েটা হইল, এই প্রথম মার পা ধরে সালাম করতে গেছে, এমন কান্না আইছে আমার জীবনে আমি কোনোদিন কাঁদছি না, আর মায়ের পাত্তা করেছে, উড়ানোর পর বলতেছে কি আর হইছে 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 যা হইছে হইছে, মা করলো কি কতক্ষণ কথা টথা করার পরে দরজাটা ঠাস করে আমার লাগাই দিল, লাগাই দিয়ে আমার ভিতরে রেখে দিল, মা ঘরের থেকে বাইরে গেল, বাইরে মানে আমাদের ঘর তো সামনে বারান্দা পিছনে বারান্দা ডাইনে বাই চারিদিকে বারান্দার মতো বড় ঘর তো, সামনে চলে আসলো আমাকে ভিতরে দিয়ে আসলো, আমি কেমন জানি একটু লজ্জা লজ্জা লাগতেছে, মা সামনের ঘরে আব্বা সামনে ঘরে মাঝখানে ঘরে আমি একটা মহিলা লইয়া, যদিও সে
আমার বাবাও ছিল,
হ্যাঁ
বাবা কিছু বললো না এসব বিষয় নিয়ে,
না বাবা কোনো কথা কয় না, ভালো করছে বউ লিয়েছে ভালো করছে, খারাপ হয়েছে না, আবার কইছে হ্যাঁ
আপনি একটাই ছেলে,
হ্যাঁ আমি একটাই ছেলে,
ওকে
তো বিয়ে হয়ে এখন ওই ঘরের মধ্যে যাক, বাসরটা কোন রকম গেল, বাসর আর হইল না, পরের দিন রাইতে হয়েছে বাসর, যাক এখন যার পরে আমার বউ ঠিক আমার বোনের মতো দেখতে, আমার বোনটা একটু শর্ট একটু পরিষ্কার টাইপের, ঠিক আছে, তো এখন ওই আমার আব্বার সাথে কেমনে কেমনে জানি আস্তে আস্তে আমার বউর সাথে ভালো একটা লিঙ্ক হয়ে গেল, মানে আমার বোন যে জায়গাটা নিয়ে রাখছিল আমার ওয়াইফ ওই জায়গাটা ঠিক তার থেকে বেশি আস্তে আস্তে নিয়ে যাইতেছে, এখন আমার আব্বা আমার বড় স্যার কিছু বোঝে না, আমার আব্বা আমার বড় স্যার কিছু বোঝে না, বিয়ের দুই দিন পরে আমার বড় একটা সমস্যা হলো, এখন ওইটি করতেছে সমস্যাটা ই হইতেছে না, এখন সপ্তাহখানেক মানে আমার মানে ওইটা কাটতেছে না, এখন তো আমি ওই ষাঁড়ের কলার ভাঙ্গিয়া মানে দাঁড়া করিয়া গ্রাম দিয়া মানে লঙ্গি যা ধরিয়া হাঁটতেছি, আমি বিয়া করছি, হ্যাঁ আমি বিয়ে করতেছি, এখন ওই
বীরপুরুষেরা যাচ্ছে রাস্তা দিয়ে কারণ সে বিয়ে করতে পেরেছে, কত বছর বয়সে বিয়ে করলেন আপনি?
আমার বিয়ে করছি কত 21 বছর হবে,
21 বছর যায় পরিণত বয়সে করেছেন সরকারি নিয়ম অনুযায়ী, ওকে হ্যাঁ তারপর
21 বয়সে এরকমই হবে, তো এরপরে তো করছি কি এখন ওই যেই দেখ কি তোর বউ কেমন আছে, বউ কেমন আছে, বউ ভালো আছে বাড়ি আছে, বাড়ি গিয়ে দেখে যা বউ দেখে আস, আমার বলে মাইয়া দেবে না, এখন ওই যেই বাড়িতে আমি অপমান হয়েছি ওকে ভাই সামনে দিয়ে আমি গান গাইতেছি, গান গাইতেছি কি গান গাইতেছি, ওই যে আমার মমতাজ আমার বন্ধু যখন বউ লই আমার বাড়ির সামনে দিয়ে রঙ্গ করে হাইটটা যায় ফাইটটা যায় ফাইটটা যায়,
অনেকদিন পর আজকে মানে দিল খুলে হাসছি L8920 তে, ওকে ফাইন বলেন তারপর,
তারপরে এই গানটান গাইতেছি, এখন ওই মাইয়া তো ঘরের থেকে দেখতেছে দেখতেছে, আর আমি তোরে খালি ই করতেছি যে তোর উপরে শুধু একটা নিচে ভালো করে তুই আমার যা করছো তো করছো, এখন ওই পরের দিন এই গান গা যেদিন গাইছি রাস্তায় হালকা হালকা কাদা হয়েছে বৃষ্টি হইয়া কাদা হয়ে গেছে, আমি বড় লাইন আনাক বাড়িতে যাম, এখন আমি দেখতেছি কি যে ওই যার সাথে আমার আগে সম্পর্ক ছিল ওরে কোনো মতো দেখা যায় কিনা, ওরে দেখা গেলেই ওর সামনে দিয়ে আমার বৌরে আমি এই কাদা আছে না কাদো রাস্তায় যে কাদো থাকে ওই কাদোতে বৌরে আর হাঁটতে না ওরে কোলে করে ওর সামনে দিয়ে লই আমি নানাক বাড়ি যাবো, এখন একদিন দুই দিন আর পরে তো দেখি না বউ লই তো হাত ধরে হাঁটতে আসি, একদিন আল্লাহর কি হুকুম ওরে দেখতেছে জানলার দ্বারা বই খুলে এখন পড়তেছে, আমি দেখ রাস্তায় অল্প অল্প কাদা বোরে ধাপ করে করে পাজা করলে করে কোলে এখন হাঁটতেছে আর ওই গানটাই আমি গাইতেছি, এখন ওই গানটা গাইতেছি তো এখন ওই বাড়ির থেকে আমার বড় খালা দেখছে, খালা দেখে দৌড় দিয়ে বাড়িতে ঢুকে গেছে, হাই রে এমন পাজি পাজি, তো যাওয়ার পরবর্তীতে এটাই চলে গেল, যার পরে এখন তো বাড়ির থেকে চাপাচাপি করতেছে তুই বাড়ির থেকে যা বাড়ির থেকে যা বিয়ে করছে বউরে খাওয়াবি কেটা তোর ভাবে খাওয়াইবো,
মানে বউ বাড়িতে রেখে আপনি
কিছু একটা ইনকাম করতে
হবে, ততদিনে কি ওনাদের বাড়িতে গিয়ে যোগাযোগ করা হলো যে
না বাড়িতে ও ফোনে ফোনে কথা কইছে, ঠিক আছে
ফোনে ফোনে বলে দিয়েছে যে আমি বিয়ে করেছি,
ফোনে ফোনে বলে দিয়েছে, মানে আমার শ্বশুরটা আবার খুবই বদরাগী কয় তুই তুই মরিয়া যা তুই মরিয়া যাগা তোর মতো মাই আমার লাগতো না,
আচ্ছা আচ্ছা
হ্যাঁ গরিব মানুষ হলে কি তারপর তার একটা
আছে না, এবং একই সাথে তার নিজের থেকেও তো একটা চাওয়া পাওয়া থাকে, কারণ
একটা মেয়ে
একটা মাত্র মেয়ে,
তো এরকম গেল ঠালাম এই চিন্তা ভাবনা করে আসলাম আবার ওই নারায়ণগঞ্জ আসলাম,
ওকে
নারায়ণগঞ্জে আসার পর ওই চাকরিতে ঢুকলাম,
বউকে বাড়িতে রেখে আসলাম,
বাড়িতে রেখে এখন আসছি। আমার জীবনে কোনদিনও এরকম খারাপ অনুভূতি হয়নি, আমি যখন আসমু ঠিক আছে তখন ও আমার হাতটা যে ধরছে, তিন দিন ছিলাম ঢাকাতে, তিন দিন পর বাড়িতে গেছি, মামা তো বঞ্চন করতে তোর বউ এমন চিল্লে কান্দন কাঁদছে রে, মনে হচ্ছে যে মানুষ মরে গেছে, জামাই লেগে মানুষ এমন করে কান্দছে, মা আবার কইতেছে এই তোর শর্মলজা নাই, স্বামীর লেগে কেউ এরকম করে কান্দে, হ্যাঁ এরকম করে কেউ কান্দে, যাকে বুঝলার পিছনে বয়স অল্প তো ঠিক আছে। এখন ওই আস্তে আস্তে দেখতেছি কি আমার মাথার মধ্যে ওই আগের যে ইটা ছিল পাগলামির একটা প্রভাব, ওই জিনিসটা আস্তে আস্তে ই হয়ে যেতেছে, কেউ ডাকলে এই চলো ঘুরে যাই, না রে আমি যাবো না, আমার বাড়ির যাবো,
একটা পরিবর্তন,
না রে আমি বাড়ির যাবো, ওই বাজারে গিয়ে বেশিক্ষণ থাকি না, আগে ভাবিগুলোকে আড্ডা মারতাম, ওখানে খালি খালি বাড়ির দিকে খালি মন টানে, এই বাড়িতে এসে থাকতেছি আর ওগুলা কথা বার্তা কইতেছি। এখন ওর যে ওই একটা সমস্যা, রাতের বেলা হঠাৎ করে ঘুমের মধ্যে ও আমার এমন ভাবে আঞ্জা দিয়ে ধরছে, মানে গলাটা এমন ভাবে শিপে ধরছে, আমি আর দম নিতে পারতেছি না।
কে সেটা?
আমার ওয়াইফ।
ওকে, ওই যে মানে ভয় পায় বা অন্যরকম একটা অ্যাটিটিউড হয় আর কি। হ্যাঁ,
আমি জোরে সারাই, জোরাজুরি করে খুব ই করে সারাইছি, সারাইটারে মায়ের হেড আইসে কি হচ্ছে ই করতে কয়েক ভূতি ধরছে, কথা কম কম ভূতি ধরছে। এই প্রথম আমি আমার শ্বশুর বাড়িতে যোগাযোগ করি,
আসলে প্রবলেমটা কি ওর?
হ্যাঁ, যে যখন ঠিক আছে আমার শাশুড়ির সাথে কথা, ওনার তো মেয়ে, আমার শ্বশুর না হয় একটু রাগ করে রয়েছে, তা ওর ভাই আছে, ওর ভাই আবার কয়েকদিন পরে আমাদের বাড়িতে গেছে, বাড়িঘরটা দিক কেটে আসছে, আসার পরে দেখো সবকিছু ভালো, এখন ওর বোনের বেড়াইতে ওদের বাড়িতে লয়ে যাবে, আমার বউরে নিয়ে আমি আমার মা আর আমার একটা ভাগ্নি আছে, এই ভাগ্নিটা মিল্লা দুলা ভাই তুমি মানে সবাই মিল্লা বউরে আগে দিয়ে লঞ্চে গিয়েছি, এখন বউ লঞ্চে গিয়া এখন আর যাইবে না,
ওদের বাড়িতে যাবে না,
বাড়িতে যাবে
না, ভয় পাচ্ছে,
ভয় পাইছে নাকি তা তো আমি কইতে পারি না। এখন ওর ভাই কইতেছে কি লয়ে যাবে, আর ও যাবে না, ও কইতেছে কি ভাই তুই যা আমি তোর জামাই এলে কয়েকদিন পরে আইমনি, এখন আচ্ছা ঠিক আছে জন যাইবে না, যাইবে না ঠিক আছে। এখন আনার পর কইতেছে কি আমার বউ কইতেছে আমি যাই না, জানো আমি কিসে ভাই আমার লয়ে গেলে আর দিত না তোমার কাছে, দিত না এর লেগে আমি গেছি না, আমি গিয়ে ভালো করছো আমি তোমরা বাড়ি যাবো, এখন আমি কইতেছি সমস্যা টমস্যা হইবে নাকি, এখন ও কইতেছে না কোনো সমস্যা টমস্যা হইবে না, আব্বা একটু রাগারাগি করবে, তুমি হইলে গিয়ে সমস্যা তাতে গিয়েছে ওটা আমি ভয় পাই না, ওর যে রোগটা গ্রামের সব লোকজন বলতেছে কি কবির স্টবির দেখাইতেছে টাকা পয়সা দিতেছে, কইতেছে এমন বদের জিনে ধরা ধরছে একটু সারান যাইতেছে না, হ্যান দিতে হবে, বৈঠক দিতে হবে, আসন দিতে হবে, তেন দিতে, আমি কিছু কোনো কিছু দেওয়া লাগবো না, আমার বউ আমি লইয়া যাইতেছি আমার শ্বশুর বাড়ি, কি হয়েছে না হয়েছে আমি দেখতেছি। তো এখন বড় নিয়ে আসলাম লঞ্চে করে, নিয়ে আসার পরে এখন ওই লঞ্চে করে কমলাপুর নামলাম, কমলাপুর থেকে নাইমা পারাবাদ ট্রেনে গিয়ে নামলাম, আজমপুর স্টেশন আছে আখাউড়ার পরে আজমপুর, ওখানে নামে সেঞ্জে দিয়ে ওই হবিগঞ্জ যা লাগে ওদের বাড়িতে, ওদের বাড়িতে গেছি, ওখানে একটা বাজার আছে আউলিয়া বাজার করে নাম, ওইখানে গেছি, যাওয়ার পরে আমার শ্বশুরে প্রথমে দেখছি, তাই আমি জীবনে এই প্রথম ওই আমার মার পাওয়া সালাম করছি, আর জীবনে কোনোদিন কারো পাওয়া সালাম করিনি, এখন শ্বশুরের আত্মসম্মানে বাজলেও কুত করা তো লাগবে, এখন ওনার সালাম করলাম, সালাম করার পর শাশুড়ি সালাম করলাম, এখন আমি তো যাবো না আমার কাছে টাকা পয়সা কিছু নাই, ওর কইতেছে কি তুমি বাড়ির যাও, আমি যাইতাম না, কয় কে তুমি তো সবই জানো, কয় অসুবিধা নাই মা আসের সাথে, আমার শাশুড়ি আবার আমার কাছে 1000 টাকা দিল, টাকা দেওয়ার পরে শ্বশুর বাড়িতে মিষ্টি টিষ্টি কিনা লইয়া গেলাম, এখন ওই শ্বশুরের কি আব্বা ডাকুম শাশুড়ির কি মা ডাকুম ভিতর থেকে আসতেছে না, ভিতর থেকে আসতেছে না, এখন জোর করে কি ডাকা যায় বলেন, তারপর দৌড়াদৌড়ি করে খুব একবার আব্বা ডাকি, এরকম করে ডাকতে ডাকতে আস্তে আস্তে ইজি মানে ইজি হয়ে গেছি, ইজি হয়ে যাওয়ার পরে ওখানে আমরা ভালোই কাটতেছিল, এক সপ্তাহ মতো ছিলাম, এখন আমার ওই দেশের সিস্টেম হইলো কি যে আমাদের দেশে ওরকম সিস্টেম নাই, জামাই নতুন জামাই গেলে নানি দাদি ভাবি চোদ্দ গোষ্ঠী যা আছে সবাই কাপড় দেওয়ান লাগে, আমার পকেটে নাই 2 টাকাও, আমি করতে কি করুম, বাড়িতে ফোন করছি, বাড়িতে ফোন করার পরে মারে কইলাম কি মা এই অবস্থা, মা এবার আমার কিছু টাকা দিল, দেওয়ার পরে ওইটা রইল, ওখান থেকে ওই টুকটাকি করে আসলাম ঢাকাতে, আসলাম আইসা
আপনাকে মেনে নিল আপনার,
হ্যাঁ ওইখান থেকে ওই যে আমার সুমন্দি আইসা কইলো ওনার বাড়ি ঘর খারাপ না ভালোই, বংশীয় বাড়ির লোক গোষ্ঠী জ্ঞাতি বড় আছে মানে খানদানি একটা বংশী দিকে গেছে
খারাপ না, সে কারণে মেনে নিল,
তো মেনে নেওয়ার পরে আর শ্বশুর বাড়িতে যাইয়া কি আর বলবো, বউ তো আমরা সব কইছি
বলছে কিছু পান নাই, হ্যাঁ বুঝতে পেরেছি আমি, হ্যাঁ
ঠিক আছে থাকে মানুষের জায়গাতে, আমি যা যা হয়েছে আমি তো শ্বশুর বাড়ি বিয়ে করছি না, আমি বিয়ে করছি বউ আমার বউর দরকার বউ,
আপনি এটাকেই বরং বড় করে দেখেন যে একটা মেয়ে চেনে না শোনে না, একটা আমরা খেতে খেতে আপনার হাত ধরে চলে আসলো, এবং কতটা বিলিভ করলে কতটা অনেস্ট হলে একটা মানুষ এই কাজটা করতে পারে,
এটা আমি বলবো আপনার পরে,
ওকে সামনে আগাই তারপর,
তারপরে তো হইলো কি এই অবস্থার পর ওখান থেকে আমি চলে আসলাম একটা লোকের মাধ্যমে, লিঙ্কে 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 লোকটা ভালো ছিল, বাংলাদেশের সুনামধন্য একটা প্রতিষ্ঠানে আমি অ্যাপ্লাই করি ঠিক আছে, অ্যাপ্লাই করার পরে ওখানে আমার চাকরিটা হয়ে যায়, চাকরিটা হওয়ার পরে আমি যেখান থেকে আসছি মানিকগঞ্জ ঠিক আছে, মানিকগঞ্জে আমারে ট্রান্সফার করা হয়।
আচ্ছা,
প্রথম নিয়োগটাই দেওয়া হয় মানিকগঞ্জ। তো মানিকগঞ্জ দেওয়ার পরে ওখানে গেলাম, তা প্রথম মাসের বেতনটা যখন পাইলাম, মোটামুটি খারাপ না, হিউজ অ্যামাউন্ট আমার জন্য, প্রায় 8,500 টাকার মতো। আগে আমি পেতাম 4,000-5,000, খারাপ না তো, ভালোই। তো এখন ওই শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি ফোন দিতেছে, বাবা রে বউ, তোমার বউ তো অনেকদিন হয়ে গেছে না রয়েছে, মানুষজন আমাদের দেশে খারাপ বলে, তোমার বউটা তুমি নিয়ে যাও। হ্যাঁ, তা লোকজন নিয়ে আইস, নাহলে কিন্তু এলাকার থেকে দেওয়া যাবে না, মানুষ খারাপ বলবে। আমি বলছি কতজন লোক লাগবো? তোমার যারা যারা আছে, আমার যতজন লোক আছে, আমি যদি সব লোক আনি তাহলে বরিশালে কালাম খান লঞ্চ 3 আনন লাগবো, নাহলে হইতো না।
ওকে,
কই না বাবা, তা তো আমরা পারব না। আমি তাইলে যে কটা লোক ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমার আব্বা, আমার মা, আমার বোন, আমার বোন জামাই, আমি বাগনিয়া বাগনি, এই কটা হইলে হবে? হ্যাঁ হইব। তো উনি আবার বাড়িতে সামর্থ্য অনুযায়ী ছোট্ট খাটো একটা অনুষ্ঠান করছে। আর বরিশাল থেকে আমি আবার ফোন করছি, মা তোমরা লঞ্চে চড়ো। মায়ের আবার ওই লঞ্চে উঠটা, আমার বোন চুন জামাইটা আমি হেরা আইসে কমলাপুর থেকে ট্রেনে করে নিয়ে গেছি। এখন ওই জি যাইতে আছে ট্রেনের মধ্যে, আমার খালি বকাবকি করতেছে, বকাবকি করতেছে, তুই বাংলাদেশের মাইয়া পাইছিলি না, এত দূর করে গেছিস? আমরা জীবনে কোনদিন বেড়াইতাম না, আমার বোন এমন স্বেচ্ছা এমন লাগে। আমার কত স্বপ্ন, কত আশা, একটা ভাইয়ের শ্বশুর বাড়ি এক মাস পর পর যামু, তালই বাড়ি যে মুরগির রান খামু, আর খাইতালাম না, আইতে হইলে তোর শ্বশুর বাড়ি আইতে আইতে তো মনে করো টেকা যে 5,000 করে জন প্রতি শেষ, তাহলে মুরগি দিয়ে কি করুম? যাকে গেল টালো ওখানে গেল, ওই অন্যদের কাপড় চোপড় কিনে দিলাম, আমার বাপ মারে আমার শ্বশুর বাড়ি থেকে কাপড় চোপড় নতুন দিয়া টিয়া, বউ আমার লগে দিয়া দিল।
আচ্ছা,
বউ দিয়া দেওয়ার পরে নতুন বউ, আমার তো নতুন চাকরি, ব্যাস কি করি, লঞ্চে যখন দিয়েছি, যখন লঞ্চ থেকে আমি নামিয়ে দেবো, আমার বউ আমার প্যান্ডা টাইনে ধরছে, পাও সহ প্যান্ডা টাইনে ধরছে। যখন প্যান্ডা টাইনে ধরার পরে আমি ওর চোখের দিকে তাকাইছি, তাকায় আমি দেখতেছি যে আমার দুনিয়াদের সব অন্ধকার হয়ে যেতেছে, মানে মনে হচ্ছে ওর কিছুই নাই।
কেন?
ওই যে আমি যাইতেছি না, সবাই যাইতেছে, বাড়ি লুই যাইতেছে, আমি কেড়ে যাইতেছি না।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
চোখ টোক লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন 4 ফুট লাগা গাঁজা খাই আইছে, চোখ লাল হয়ে গেছে। আমি ওর দেখে আমার খুব খারাপ লাগতেছে, এখন কি করব? মা মানে পা আমি টানি, প্যান তো সারে না,
মা তো পাশে আছে, হ্যাঁ বুঝতে পারছি,
পা তো সারে না। যাক, এক কথা সারতে আয়া পড়ছি, এবার ভালোই এখন ফোনে টোনে কথাবার্তা হইতেছে, ঠিক আছে। এরকম কিছুদিন যাইতেছে, কিছুদিন যাইতেছে, যাওয়ার পরে 7-8 মাস চলেই গেছে। 7-8 মাস চলে যাওয়ার পরে আমার ওই বাবুটা, যে বাবুটা ওর কনসেপ্ট করলো,
প্রথম বেবি আসলো আপনাদের,
এখন এই বেবিটা নিয়ে খুবই ঝামেলা, খুবই ঝামেলা। মানে আমার মা আমার বড় বৌদি দিয়েছে, তোর বয়স অল্প, বাচ্চাটা চেয়ে নিস না, সমস্যা হইব। আমার শাশুড়ি তো নাসরবান্ধা, না বলতেছে বাচ্চাটা চেয়ে নিস না, পরে ফালাই খেয়ে যাইব গা। আমার শাশুড়ি বুদ্ধি শুদ্ধি দিল, আমার মা তো নাসরবান্ধা যায় না, বাচ্চাটা চেয়ে নিস না, ও নিজেই কামাই করতে পারে না, বাচ্চা মানুষ দেখো গেটা। যাক, আমি মাঝখানে একটা ভেটো দিয়ে বসলাম, যে কোনো মূল্য হোক বাচ্চাটা আমার চাই, কারণ আমি বিয়ের আগের থেকে স্বপ্ন দেখতাম আমার একটা প্রথম মেয়ে বাচ্চা হবে। যাকে যুদ্ধ মুদ্ধ করে টেরা বাচ্চাটা রাখলাম। এখন আমার শাশুড়ি নেবে ওইদিকে, আমি বলছি মা তা খারাপ নেই, আমার বাচ্চা আমার বাড়িতে বৈশ হবে, আমার বাচ্চা সর্বপ্রথম আমি ওর মুখটা আমি দেখুম, আমার বাচ্চা আমি সর্বপ্রথম দেখুম। তো এর ভিতরে আমি এবার ওই বাচ্চা তো ওর গর্বে, তো মানিকগঞ্জ এবার বাসা নিলাম, বাসা নিয়ে এখন লয়ে গেছে বউ আমার কাছে লয়ে গেছে। মানে আমার যে ওই যে আগে ছেলে মানুষ যে ছিল ওইটা সম্পূর্ণ কেটে গেছে, আমি এখন এখন পরিপূর্ণ একজন পুরুষের রূপান্তরিত হইতেছি। তো এরকম করতে করতে ওরে ওখানে যখন নিয়ে গেছি, তখন ও আবার একটু সরল সোজা টাইপের, মানে কি প্রচন্ড রাগী, রাগী মানে বদমেজাজ টাইপের, একটা কথা একবার কইলে আর একবার কইব না। তারপরে তো হইলো কি, এখন ওর তো যত্ন আদি করা লাগবো, তা আমি তো আবার জানি, আমি জানি কিরকম ভাবির কাছ থেকে শুনছি, বলছে বাচ্চা গর্বে থাকা অবস্থায় বাচ্চার মা যা খাইতে চায় ওই যদি না খায় তাহলে বাচ্চার নাকি লোল পরে। হাই রে, আমার বউ একদিন কইছে হালিম খামু, হালিম আমি পুরো দেশ খুঁজা হালিম পাইতেছি না। পরে এসে বাসে করে আমি মানিকগঞ্জ টাউনে গেছি, টাউনে যাই পলিথিন ভইরা হালিম নিয়ে এসেছি, হাইনা খাওয়াইছি,
যে কোনো ভাবে বাচ্চার লোল আটকাইতে হবে,
বাচ্চার লোল যেন না পড়ে।
ওকে ওকে, হ্যাঁ বলেন। তারপর
তারপরে তো এটা হইলো, ব্যাস এখন ডাক্তার টাক্তার দেখালাম, আলট্রাসাউন্ড ওঠানো করছি। এখন মহিলা ডাক্তার আমাকে দিচ্ছে কি, আপনি বাইরে যান। আমি কি বাইরে যেতাম? কেরে কি হইব, তোমার কন লাগতো না, খালি কোভিড সুস্থ আছে কিনা ভালো আছে, আপনি এরকম করে কথা বলতেছেন কা? আমি কি ওইটা তোমার থেকে আমি আগেই জানি, তুমি আলট্রাসাউন্ড করে দেখবো মা কি হয়েছে। আমি কই দিই আমার মেয়ে আছে আমার ওয়াইফের ফ্যাটে, বিশ্বাস হয়েছে? ডাক্তারটা আমার দিকে এমন করে হাসি দিছে, তাক ওখান থেকে চলে আসছি। ডাক্তারটা ডেট দিয়ে দিল 16 তারিখ।
আপনি সত্যি সত্যি মেয়ে?
হ্যাঁ, 16 তারিখে।
ওকে ওকে, তারপর তো বলছি কংগ্রাচুলেশন।
তারপর বলছি 16 তারিখে ডেট দিয়ে দিল, ওরে আমি লঞ্চ করে বাড়িতে নিয়ে আসলাম।
ওকে,
বাড়িতে নিয়ে আসলাম মানে যেন 5 তারিখ, 10ই ডিসেম্বর 2012 আমার বেবিটা হইল, ঠিক আছে, সব জল্পনা কল্পনা অবসান হইয়া তো হলো কি, আমি ঘরে মাঝে বই রয়েছি। এখন ওই আমাদের এলাকার যে দায়ী সিস্টেমের মহিলারা আছে না, ওরা বলতেছে এই তোর কি লজ্জা সরম নাই, তুই ঘরে মাঝে বই রয়েছিস, দাদি নানি ভাবি টাবি সর সর। আমি কই সরতাম কে রে, আমি ঘরে মাঝে বই রয়েছি, বাচ্চারা আইব আসমান থেকে পড়বো আমার কোলে তুলে দিবি। হ্যাঁ মা তো ঘরে সরমে বেরিয়ে গেছে, আমি ঘরে গেছে গা, আব্বাও গেছে গা, ডাক্তার বারে আবার করে দিচ্ছে, ডাক্তার সরকারি হাসপাতাল থেকে ডাক্তার লোক এসে ডাইরেক্ট নিমুনা ডাক্তার লোক টেকা যত লাগে দিমু, তো সরকারি এমবিবিএস ডাক্তারাই পড়ছে। এখন ওই ইঞ্জেকশন পুশ করার সাথে সাথে বাচ্চাটা কতক্ষণ পরে বাচ্চাটা হয়েছে, এখন বাচ্চাটা হয়েছে ওই যে বাচ্চার শরীরে রক্ত রক্ত মা খাও ওই অবস্থায় নিয়ে আমার কাছে দিছে। আমার কাছে দেওয়ার পরে আমি কোলের মধ্যে রয়েছি, এখন চোখটা সাথে সাথে চোখটা খুলছে, চোখটা খুলে দিয়ে আমার দিকে তাকাই রয়েছে, চোখ দূরে এত সুন্দর হয়েছে, ঠিক আছে, একবার বাচ্চাটা আমার পরিপূর্ণ, আমার মন মতো আমি যে রকম চাইছিলাম ঠিক ওই রকমের ক্যাটাগরি, একবার ওই রকমের বর্ণনা দিয়ে আমার
বাচ্চাটা
হয়েছে। হওয়ার পরে এখন ওই এবার এরা লয়ে গেছে নিয়াটিয়া, সাথে সাথে আমার কাছে নিয়ে শরীরে রক্ত রক্ত পরিষ্কার টরিষ্কার করে আমার কাছে দিছে। দেওয়ার পরে টারে ওর নাম আমি রাখলাম, আরবি একটা নাম মিলে সাফরিন করে রাখছি, ঠিক
আছে,
সাফরিন আক্তার। তারপর ওর নামটা আমরা রাখলাম, আমার নামের প্রথম অক্ষর যেহেতু যে অক্ষরটা দিয়া ওর নামটা আমি ওই অক্ষর দিয়ে রাখছি, ঠিক আছে, যে আমার ই করছি আমার তিনটা মেয়ে হইবে, তিনটা মেয়ে আমার প্রথম নামের অক্ষরটা দিয়াই আমি তিনটা মেয়ে হবে, আমার ছেলের দরকার নেই, আমার তিনটা মেয়ে চাই।
ওকে ওকে ফাইন, ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর
তারপরে এটা হইল, হওয়ার পরে এখন আমি ওরে রাইখাত চলে আসলাম, রাইখাত চলে আসার পরে উনি যেন 15 দিন পরে মা আবার ঢাকা আসলো, ঢাকা আসার পরে আমার বাড়িতে আমার এক মামিরি নিয়ে আমার বউ শুয়ে রয়েছে, শুয়ে থাকার পরে আমি ওই যে গল্প হইতেছে না, ওই যে আপনার রেডিওতে গল্প হইতেছে আঞ্জুমানের গল্পটা যেদিনকে হয় হয়েছে, আঞ্জুমানের গল্পটা মানে যে অর্ধেক পর্যন্ত চলে গেছি, তো অর্ধেক পর্যন্ত চলে গেছে 12:30 মানে একটার কাছাকাছি, তখন আমার ওয়াইফ ফোন দিয়েছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বলো, তুমি আমার সম্পর্কে কতটুকু কি জানো
এতদিন পরে?
এতদিন পরে
ওকে।
আমি কই তোমার সম্পর্কে আমি কতটুকু কি জানি, বেশি কিছু জানার আমার দরকার নেই, আমি তোমারই আনার সময় বলছি, তুমি আগে কি ছিলা না ছিলা ওইটা আমার দেখা ডজন ম্যাটার না, এখন ম্যাটার করতেছে তুমি এখন কি,
এখন কি,
এখন কি। তা আমি ওর সাথে ফ্রেন্ডলি, একবার বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর সম্পর্কটা যেরকম হওয়ার ছিল তার থেকে উল্টোটা,
বন্ধু সম্পর্ক,
হ্যাঁ একবার বন্ধুর মতো, ঠিক আছে। তো ও আমারে বলতেছে যে তুমি কি এটার জন্য শোনার জন্য প্রস্তুত? আমি কই তুমি যদি কও যে ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক যদি ঘটনা হয় আলাউদ্দিনের জাদুর প্রদীপ চেরাগের গল্প যদি আমারে কও, তা শোনার জন্য আমি প্রস্তুত। তো এক এক করে বলতেছে, বিয়ের আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, থাকতেই পারে।
শফিকুল মনোযোগ দিয়ে শোনেন, আপনার জন্যই আজকের এই জীবনের গল্প। হ্যাঁ বলেন।
থাকতেই পারে, তারপর সম্পর্কটা ছিল বেশি কিছুদিনের, ভাইয়ের বাসায় বেড়াইতে গেছি, ওখানে রাজশাহী একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল অল্প কিছুদিন, তো সম্পর্ক হওয়ার পরবর্তীতে রোজার ভিতরে, তো ওই ভাইয়ের বাসার সামনে আবার ওই চাকরি করতো, ওখানে একটা অফিস ছিল, তো অফিসটা গোডাউন সিস্টেম ছিল, ওইখানে ডাইকা নিছে, ডাইকা নেওয়ার পর আমার সাথে জোরাজুরি করে আমার সাথে এই কাজটা করছে, শারীরিক সম্পর্কটা করছে।
এটা আপনাকে বিয়ের পরে ফোন দিয়ে সে আপনাকে বললো?
এটা বললো।
এবং এটা কি সে কোনো কারণে বলেছে নাকি নিজে থেকে ফিল করে বলেছে?
নিজের থেকে ফিল করে বলছে। আমি
প্রিয় শ্রোতা, এরপরের ঘটনাটা কি হয়েছে সেটা আমরা জানবো 4 মিনিট পর। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আজকে এখানে মানিক তার জীবনের গল্প বলতে এসছে, আমাদের হ্যালো 8920 আরেকজন লিসনার শফিকুল যিনি এসেছিলেন মাত্র গোনা দুই পর্বে, এক থেকে দুই পর্বে, দুই পর্ব একমাত্র এক থেকে দুই পর্ব আগে, তার যে জীবনের গল্প সেই জীবনের গল্পের প্রেক্ষাপটে আজকে মানিক তাকে হেল্প করবার জন্য নিজের জীবনের গল্পটা বলতে এসছে এখানে। একটা অনন্য উদাহরণ আমরা বলতে পারি আমাদের হ্যালো 8920 ইতিহাসে। ফর দ্য ফার্স্ট টাইম আমরা সেই গল্পের একেবারে খুব চুম্বক একটা অংশে বিরতি নিচ্ছি, মাত্র 4 মিনিট পরে আবারও ফিরে আসবো। আর এই মানুষটিকে যদি আপনারা দেখতে চান চলে আসবেন আমার ফেসবুক পেজে, লাইক দিয়ে আপনারা মেম্বার হয়ে যাবেন। সবাইকে একটা বিষয়ে আমি বিশেষভাবে নোটিশ করছি, এই পেজটি ছাড়া হ্যালো 8920 নামে, কিবরিয়া সরকার নামে, আরজে কিবরিয়া নামে অন্য কোন পেজের সাথে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। এবং বিশেষভাবে আপনাদেরকে অ্যালার্ট করতে চাই, স্পেশালি আমার নামে কিংবা আমার নামে ফেক পেজ খুলে, আমার অনুষ্ঠানের নামে ফেক পেজ খুলে অনেককেই অনেকভাবে প্রতারিত করা হয়েছে। সেটার জন্য আমরা স্পেশালি একটা এক্সাম্পল দিব, একটা স্পেশালি একটা সেগমেন্ট আপনাদের জন্য আমরা খুব শীঘ্রই উপহার দিব, কারণ খুব বড়ভাবে প্রতারিত হয়েছে এরকম একজন আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন এবং তার গল্পটা আপনাদেরকে আমরা শোনাতে চাই, সচেতন করতে চাই। এই জন্য আমি আমার পেজটির কথা বারবার আপনাদেরকে বলি, প্লিজ এইভাবে কারো কাছ থেকে প্রতারিত যদি আপনি হতে না চান তাহলে আসল পেজটিতে সংযুক্ত থাকুন। সেই পেজটি হচ্ছে www.facebook.com/kibriya.rj kebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এবং এই পেজটিতে প্রায় 12,60,000 মতো মেম্বার রয়েছে। আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন। আরো সহজভাবে যদি আপনি আমার পেজটি খুঁজে পেতে চান তাহলে আপনি আমার ওয়েবসাইট থেকে পেতে পারেন, আমার ব্যক্তিগত ওয়েবসাইট www.rjkibria.com। আমি আবারও বলছি www.rj-kebria.com। এখানে গেলেই আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পাবেন। ওখানে আমার যতগুলো ইন্টারনেটে যতগুলো প্রোফাইল আছে সবগুলোর অ্যাক্সেস দেওয়া আছে, ফেসবুক থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সবকিছু, সাউন্ড ক্লাউড থেকে শুরু করে সবকিছুর আমার অরিজিনাল লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখানে ক্লিক করে ওখানে ফলোয়ার হতে পারেন। আমি 4 মিনিট পরে মানিককে নিয়ে আবার ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
চার মিনিট পর প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমি কথা না বাড়িয়ে সরাসরি আবারও ফিরছি মানিকের কাছে। আপনাকে বলল এই কথাগুলো এবং বলল যে আপনার শারীরিকভাবে সে এক ধরনের সম্পর্কের মধ্যেও ছিল, তারপর
আমারে বলল যে তার সাথে আমার একটা ফিজিক্যালি সম্পর্ক হয়েছে, ঠিক আছে, তো সেটা আমার ইচ্ছায় না, সে জোর করেই করছে। আমি আমার সাথে ফান করতেছ, আমার সাথে মজা করতেছো না, সিরিয়াসলি বলতেছি। তো আমি বললাম কি তোমার জীবনে কে কে আছে, কি কি ঘটনা আছে, তুমি আমার এ টু জেড বলো, ঠিক আছে। তারপরে আমার বলল, গল্পটা শুনতে পারলাম না, আর ওর সাথে ফোনে কথা হইলো। আমি কিছু তোমার সাথে কালকে আমি কথা বলবো এই বিষয় নিয়ে, ঠিক আছে।
মানে আপনি আপনার ওয়াইফের গল্প বাদ দিয়ে আপনি রেডিওর গল্প শুনলেন, তাও শেষ করলেন?
না, গল্প তো শুনতেই পারলাম,
মানে আপনার মনেই আসতেছিল না আর কনসেন্ট্রেশন দিতে পারতেছিলেন
না।
ওকে,
তারপরে দিনের বেলা ওর সাথে ফোনে কথা হইলো আমার। তো আমার প্রথমে বলল কি
রাতে ঘুম হয়েছিল?
আমি তো রাত্রে ঘুমাইনি, সারা রাত্র বসে হয়েছি, খালি মাথার ভিতরে এটা ওইটা খালি দৌড়াদৌড়ি করতেছে। সকালবেলা যখন ওর সাথে ফোনে কথা হয়েছে, ঠিক আছে, প্রথম ধাক্কাটা খেলাম আমি যেখানে গিয়ে, যে আমার এক কাজিন, ঠিক আছে, ওই যারে নিয়ে আমি কাজী আনতে গেছিলাম, ঠিক আছে, যার সাথে করে নিয়ে, ওর ধারাই প্রথম এই কাজটা হয় আমার। আমার ওই যে ঢাকাতে গিয়েছিল, আমাদের বাড়িটা খালি ছিল।
আমি ঠিক বুঝলাম না, আমি ঘটনাটা একটু ক্লিয়ার বুঝতে চাই আপনার সঙ্গে। আপনার ওয়াইফ কি বলে?
হ্যাঁ, যে আমাকে বললো যে ঠিক আছে, আমার আমি তোমার সংসার করবো না। আমি কেন, আমার দোষটা কোথায়? আমি মানে আমাকে বলতেছে আমি সংসার করবই না, আমি এখানে থাকবো না, তোমার সাথে থাকবো না।
আপনার ওয়াইফ বললো বিয়ের আগে সম্পর্ক ছিল, আবার আপনি বলছেন কাজিন।
আমি ঠিক আছে আপনাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাইতেছি, মানে এই ঘটনাটা সকালে বলতেছে, তাই তো ওইটা আমি কিছু ফান করতেছে। তখন আমি বললাম যে ঠিক আছে, যে তোমার জীবনে কি আছে আমি এ টু জেড শুনতেছে, শুনবো আমি একদিন, জীবনে প্রতিদিন না, আজকে এটা ক্লোজ করবো আমি। তো যখন আমি বললাম না, সকালবেলা ধাক্কাটা খেলাম, তো বললো যে আম্মা যখন বেড়াইতে গেছে ঢাকা, তখন আমাদের বাড়িটা খালি ছিল, ওই আমার এক মামির নিয়া ও থাকতো, তো থাকার পর আমি তো ঢাকাতেই, আব্বা গেছে সকালবেলা বাজারে, তো সকালবেলা বাজারে গেছে ওই ওই কাজিনটা, ও আবার ওই চকে গিয়েছিল, চকের থেকে আমাদের বাড়িতে আসছে।
কোন কাজিন এটা?
ওই যে আমার ফুয়াতো ভাই হয়, ঠিক আছে।
এই এই কাজিনের কথা কি আপনি আমাদের গল্পে কোথাও বলেছেন এর আগে?
ও বলি নাই ওকে, ঠিক আছে, ও প্রসঙ্গটাই আমি আনতে চাই না, শুধু আমি ঘটনাটা বলবো।
আমরা প্রিয় শ্রোতা ঘটনাটা বুঝতেই পাচ্ছেন যে ওর জায়গার জন্য কতটুকু কষ্টকর। ওরই আত্মীয় সম্পর্কের কোন এক ভাই, কাজিন যেহেতু, তার কথা আমরা আনতে চাই না পুরোপুরি। হ্যাঁ বলেন।
তারপরে তো ঠিক আছে, যখন বললো যে ওই আব্বা বাজারে গেছে, বাড়িটা পুরো ফাঁকা ছিল, ও আসছে ওই দুপুরবেলা, আইসে ঠিক আছে জোরজবরদস্তি কইরা ওই কাজটা কইরা গেছে,
শারীরিক সম্পর্ক করেছে, জোরজবরদস্তি করে রেপ করেছে, মানে আমরা যদি একদম সহজ ভাষায় বলি ব্যাপারটা,
যে ঠিক আছে এটা ওটা কইরা গেছে। কইরা যাওয়ার পরে যখন আবার কয়েকদিন পরে আসছে, তখন ও আমার বলতেছে যে তোমার সংসার আমি করবো না, তখন বলতেছে করবো না। আমি কোন পরিপ্রেক্ষিতে? এই পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি গেল, এই পাটটা গেল, আমি যে কি করবো, আমি তো রয়েছি ঢাকায়, আমি যে ওরে পাইলে খুন করুম না কি আমি ওরে গুলি করুম না ওরে কি করবো আমি ই করতে পারতেছি না।
আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি, একটা হচ্ছে আমার বোঝার জন্য, আমার লিসনারদের বোঝার জন্য, সেটা হচ্ছে বিয়ের আগে একটা সম্পর্ক ছিল সেটা আপনাকে ওয়াইফ বললো, সেটা কি আপনি শুনেছিলেন?
সেটা তো রাইতেও করছি, ওটা ও বলে দিছে যে ওর সাথে একটা ফিজিক্যাল সম্পর্ক ছিল, ঠিক আছে, ওটা আমি করছে ফান করছে, ঠিক আছে, আমার সাথে ফান করছে,
ওটা আপনি একটা জিজ্ঞেস করেন নাই ওটা নিয়ে পরবর্তীতে নাকি জিজ্ঞেস করে বলছেন যে পুরোটা?
এখন এই যে সকালবেলা এটা তো আমি সম্পূর্ণটা ডিটেলস ওর কাছ থেকে নিতেছি, এটা তো রাতের ঘটনা ছিল,
তখন এই ঘটনা বলছে সে, মানে বিয়ের পরেই ঘটনা ঘটার পরে তারপরে বিয়ের আগের ঘটনাও নিয়ে আসছে, তাই কি? প্রিয় শ্রোতা এখানে আপনাদেরকে বলে রাখি, ঘটনা ওর বাড়িতে যেটা ঘটেছে সেটা হচ্ছে কোন এক কাজিনের দ্বারা ওর ওয়াইফ রেপ হয়েছে, এবং রেপ হওয়ার পরে ওর অতীত জীবনের ঘটনা থেকে শুরু করে বর্তমান জীবন এবং এই যে দুর্ঘটনা সেগুলো ওর হাজব্যান্ডকেও বলতে গেছে, এবং বলার আগে বলেছে তোমার ঘর সংসার আমি করবো না, তারপরের ঘটনাটা হচ্ছে এটা। আপনি বলুন, আপনি, আমি বুঝতে পারছি যে এতক্ষণ যত সাবলীলভাবে আপনি ঘটনাগুলো বলে গেছেন সেই জায়গাটা আপনার এখন বলার জায়গাটা অনেক বেশি শেকি হয়ে গেছে, আপনার জায়গা থেকে কষ্ট করে বলছেন, অনেক কিছুই আপনি এখানে এক্সপ্রেস করতে পারবেন না আমি জানি সেটা, কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে একজন মাত্র লিসনারের সংসার যাতে টিকে থাকে সে কারণে আজকে এই ছেলেটি তার জীবনের গল্পটা এখানে বলতে এসছে, এবং সামাজিকতার কথা চিন্তা না করে। তাহলে চিন্তা করুন যে বাই হার্ট একজন হেলো ইট 920 লিসনার কত বড় মনের হতে পারে। বলেন তারপরে কি করলেন?
তো এই ঘটনাটা বলার পরে আমি কি, ঠিক আছে বলো,
পুরোটাই বলো, সব শুনবো,
আমার জীবনে যা আছে এ টু জেড সব বলো, আমি আজকে সব শুনবো। তারপর বললো ওই যে উত্তরের কথাটা, বাইরের বাসায় বেড়াইতে আসছে, বেড়াইতে আসার পর ওই একটা ছেলের সাথে কিছুদিনের সম্পর্ক হইলো, সম্পর্ক হওয়ার পরে ওই ছেলেটা ওই ওর অফিসের গোডাউনে ওইখানে বাসার সামনাসামনি তো হাত ইশারা করে ডাইকে নিয়ে ওইখানে জীবনে ফার্স্ট রেপ ধর্ষণের শিকার হইলো, ঠিক আছে। এটা বলার পর আমি যে কি করব, ঠিক আছে, আমি নিজেই করতে পারতেছি না, মানে আমার মোবাইল ফোনটা অটো রেকর্ড, মানে যত কথা বলবো সব অটো রেকর্ড হয়ে থাকে, ঠিক আছে।
আপনি সারাদিন বসে বসে এটা শুনতেন?
ওটারে আমি কতবার যে শুনছি, আর আমার শরীরের ভিতরে এত পরিমাণে কাটা দিছে, ঠিক আছে, যে আমি চাকরি ছাইরে এখান থেকে যাবো, ওরে কি খুন করুম নাকি ওরে মারুম না কি করবো, আমি মানে বেদিশ হয়ে
গেছি। বিয়ের আগের ঘটনা বললো, কিন্তু বিয়ের পরের কোন একটা ঘটনাকে কেন্দ্র করে বিয়ের আগের ঘটনাটা বললো, তারপরে
এখন মানে এটা ওই বলার পরে, ঠিক আছে, ও তো ফোনের সুইচ অফ করে দিছে, তাহলে তো মনে করো আমি তো
যখন আপনার পরিবারের কোন একজন আত্মীয়ের দ্বারা ঘটনাটা ঘটছে তার পরের দিনে কি সে ফোন দিয়েছে নাকি আরো পরে সময় নিয়ে?
অনেক সময় পরে।
কেন এত সময় কেন?
সাহস পাইনি, ঠিক আছে, যখন, ঠিক আছে, প্রায় তিন চার মাস পরে এই ঘটনাটা, আগে ঘটনাটা, ঠিক আছে, নেক্সট টাইম যখন সে একবার যখন ওইটা করে গেছে, নেক্সট টাইম যখন এসে আজকে আবার আসছে যে সইচ্ছে এখন দিত,
মানে নেক্সট টাইম আবার সে চেষ্টা করছে
এটা উদ্দেশ্যটা হাসিল করার জন্য আসছে, তখনই সে বাধ্য হয়ে আমার কাছে জানাইছে যে তোমার সংসার আমি করবো না এরকম হইলে, ঠিক আছে।
আমি ওখান থেকে জিনিস বলে দিয়েছে নিঃসংকোচে
একবারে সব বলছে, আমাকে ডাইরেক্ট বলে দিছে, আমি তো আমারে রাখো রাখো না রাখো আমি তোমার সংসার করবো না, এইরকম তোমার আত্মীয় স্বজন তো সারাটা দিন আমার গেল, রাইতে তো আমার দিন রাইত তো গেলই, দিনও আমার গেল, মানে ফোন আর যখন খোলা পাই না তখন পাশের বাড়ির এক নানির ফোন দিচ্ছি, নানি দ্রুত আমার বাড়ির যাও, বাড়ির যে তোমার নাতিন বউ কি করে, বাড়ির যে হনে ওইটা ওই কি করছে করছে ঘুমাইতে আছে, খাইছিল নাকি আমি তো দেখছি না, কয় না ভালোই আছে, ওই নানির কাছে আর কিছু কয় নাই। দুই দিন পরে আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে, ঠিক আছে, তো দুই দিন পরে এর সাথে কথা হয়েছে যে গলাটলা একবারে ভার, মানে গলাটলা একবারে ভার,
আপনার ওয়াইফ,
হ্যাঁ, গলাটলা ভার, কথাই কইতে চাইতেছে না, আমি তো আর বললাম ফোনে, আমার মনে হয় যেন একটা না চার ঘন্টা না পাঁচ ঘন্টা কথা বলছি, মানে ব্রেনটাকে যেভাবে হোক ওয়াশ করা দরকার,
যত আপনি যেটা দেখছিলেন যে আপনার ওয়াইফ যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে,
দুর্ঘটনা ঘটাইবে, ঠিক আছে। তো আমি বললাম যে দেখো চারিদিকে আমাদের সমাজ ব্যবস্থা তুমি কি দেখো, এমনও তো অনেক মেয়ে মানুষ আছে যারা স্বামী থাকা অবস্থায় একটা পর পুরুষের সাথে সম্পর্ক করে করে না, কিন্তু তারা তো তাদের স্বামীকে জানে না, বছরের পর বছর করে যাইতেছে, তুমি জিনিসটা আমার ভালোভাবে জানাইছো, ঠিক আছে, হয়তো আমার কষ্ট হইতেছে খারাপ লাগতেছে বা তোমার আমি দু একদিন মারবো, এটার জন্য দুদিন মারবই, যখন আমার এই জিনিসটা মনে পড়ে আমার খুবই খারাপ লাগবে, আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটা কাইটা যাবে, ওরে কোনো মতেই কেউ কোনো কিছু মানে ই করতে পারতেছি না, আমার সংসার করবেই না, নাসর বান্ধা,
মানে সে করবেই না,
না থাকবেই না, এখানে থাকবি না, আমরা বাড়ির থেকে নিলাম, বাড়ির থেকে নিয়ে ওই যে বললাম, আমরা বললাম কি আমার বাড়িতে কোন লোকজন আসে তোমরা দেখো না, কোন লোকজন থাকে, বাবা বাজার গিয়ে থাকে, তুমি এদিক দিয়ে থাকো ওদিক গিয়ে থাকো, কোন লোকজন আসে আমার বাড়ির থেকে টোটালি আজকের পর থেকে, আমার বোন বোন জামাই ভাগ্না ভাগ্নি ছাড়া একটা লোক আমার বাড়ি ঢুকবে, ওরা আমি ঠ্যাঙ্কে টেলাম, ওরে আমি সারমু না, পরে একবার নাম দেখে দেখে নাম বললাম যে এই সমস্ত লোক আমার বাড়ির কাছেও যেন না আসে, সত্যি ওদের সাথে সম্পর্ক তো বিচ্ছিন্ন হয়ে গেল, তো গেলই আত্মীয় স্বজন সম্পর্ক সব এই একটা ঘটনার কেন্দ্র করে। তো যাওয়ার পরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখতেছি যে মানে ফোনে আর হইতেছে না,
যেভাবে সামনে গিয়ে তাকে বোঝাবেন,
বাড়িতে আমার যাইতেই হইবে। বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর ওর সাথে বসলাম, ডিটেলস, সারা রাত আর ঘুমাইনি। তোরে বললাম যে দেখো, আমি যদি একটা ভালো মেয়ের বিয়ে করতাম, ওই ভালো মেয়েটা যদি আমি ঢাকা ছিলাম, আমার অগোচরে বাড়িতে বই অন্য কিছু করতো, সেটাকে আমি দেখতাম কিংবা জানতাম, জানতাম না, ঠিক আছে। তুমি একটা খারাপ মেয়ে, তুমি একটা খুব খারাপ মেয়ে। তো খারাপ মেয়ে হয়েছে তো কি হয়েছে, তুমি যতটাই খারাপ হোক না কেন, তুমি আমার কাছে জিনিসটা তোমার সাহস করে বলছো, ই করে বইলেই ফেলাইছো, এখন আমার কি করা উচিত? তুমি যদি এখান থেকে চইলা যাও, ঠিক আছে, যাইলে যাইতে পারো, ঠিক আছে, আমি তোমার আটকাই রাখবো না, তবে আমি একটু চেষ্টা করে দেখি, অসুবিধা কি? তুমি যে জায়গাটা যাচ্ছ তুমি ওই জায়গাটাতে থাকো, আমি সারাটা জীবন তোমার এইভাবে আগলাই রাখো। কোনো একটা দিন তোমার আমি এই বিষয়টা নিয়ে কখনো বলবো না যে তুই এটা করছিস, তুই তো আগে এরকমই ছিলি। যাক, আস্তে আস্তে ওরে কনভিন্স করার চেষ্টা করতেছি, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে আমার এই ঘটনাটা না মনে পড়ে, মানে
ট্রু ফ্যাক্ট, মানে ইটস আ ভেরি ভেরি পসিবল ফর হিউম্যান নেচার, এটা মনে পড়বেই, এটা খুবই স্বাভাবিক।
তো ঠিক আছে, যখনই এই জিনিসটা মনে পড়ে তখনই আমি লাইফ পাস তো পাসি, যেটা অতীত চলে গেছে ওটা নিয়ে আমার ভাবার তো সময় না, আমার বর্তমানটা কি হইতেছে, ও বিয়ের আগে কি ছিল না ছিল ওটা তো আমার দেখার বিষয় না, বিষয় ও বিয়ের পরে কি, ওটাই তো আমার দেখার সবচেয়ে বড় বিষয়।
আপনার কখন এরকম মনে হয় না যে আপনি তো দুটো অপরচুনিটি পেয়েছিলেন, আপনার গল্প শুনে যেটা মনে হচ্ছিল, দুইটা সম্পর্কে জড়িয়ে ছিলেন আপনি, দুটো সম্পর্কে ঠিক সম্পর্ক ছিল না বাট সুযোগ ছিল আপনার এই ধরনের কাজ করার, আপনি তো করেননি, কিন্তু আপনার ওয়াইফ যেকোনো ভাবে হোক ভিকটিম হয়েছে বা এই ধরনের একটা সম্পর্কের মধ্যে জড়িয়েছে, আপনার কখনো মনে হয় না যে যেটা আমাদের শফিকুলের মনে হয়েছিল যে আমি তো ভার্জিন, আমি তো এই ধরনের সম্পর্কে জড়িনি, আমার ওয়াইফও সলিড হবে? এই যে চিন্তা ভাবনাটা বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত মানে অক্ষর জ্ঞানহীন ম্যাক্সিমাম পুরুষদের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আছে, যদি সে বিয়ে করতে চায় আমার ওয়াইফটা একেবারেই নির্ভেজাল হবে, একেবারেই মানে আমি জানি না এই শব্দটা আমি কি বলবো, নির্ভেজাল শব্দটা বললাম, এবং একেবারে অচ্ছুত হবে, কোন পুরুষ তাকে ছুঁয়ে দেখেনি এরকম একটা ব্যাপার স্যাপার হবে, তার কোনো সম্পর্ক থাকবে না, মনে প্রাণে সে এরকম এক্সপেক্ট করে ছোটবেলা থেকে, এইভাবে তার মনুষ্যতা তৈরি হয়, সেটা উচ্চশিক্ষিত হোক মধ্যশিক্ষিত হোয়াট এভার ইট ইজ, এরকম চিন্তা করে, মানে আপনার ক্ষেত্রে কখনো এই জিনিসটা আসেনি?
প্রথম আসছিল, সত্য কথা, প্রথমে এই জিনিসটা আমার ছিল, যখন থাকার পরে তখন আমি আস্তে আস্তে চিন্তা করতেছি যে যেটা চলে গেছে তো গেছে, ওটা তো আমি ফিরে পাবো না।
আচ্ছা,
তো ওরে আমি বাড়ি থেকে নিয়ে আসলাম যে এখন সবচেয়ে বেশি ওরে আমার সময় দেওয়া দরকার, আমার পাশে থাকবো। তা আমি আস্তে আস্তে ই করলাম, ঘটনাটা স্বাভাবিক পর্যায়ে আনতেছি, কিন্তু যে স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক আছে না, ওই সম্পর্কটা যখনই এর কাছে আমি যাই তখন আমার মাথার ভিতরে ওই জিনিসটা কাজ করে,
আপনার স্ত্রী তো সেটা বুঝতে পারে, সেটা বোঝাটাই স্বাভাবিক
না,
বুঝে না,
না ঠিক আছে, কারণ আমার বিড়ি খাই, আমি প্রচুর বিড়ি খাই, এখন স্মোক
উনি বুঝতে দেন না আপনি, এটা কি এখনো হয় আপনার নাকি প্রথম দিকে হতো?
না এখন তো আমি ওটা ই করে ফেলেছি, ওটা তুমি ছাড়া আমি ছাড়া পৃথিবীতে আর ওই আল্লাহ ছাড়া এমন কোন তৃতীয় ব্যক্তি নাই যে কোনোদিন শুনবে,
এবং এটা আপনি শুধুমাত্র শফিকুলের জন্য করেছেন,
কেউ শুনবে। তারপর যখন আমি শফিকুলের গল্পটা শুনি আমার ওয়াইফের সাথে শেয়ার করছি, তুমি যদি পারমিশন দাও ঠিক আছে আমি গিয়ে ওখানে বলবো। ও বললো যে আমার জীবনের সবই তো তুমি জানো, বলবা কি না বলবো ওটা আমার কাছে জিজ্ঞেস করা লাগে। আমি কই ঠিক আছে আমি যাবো ওইভাবেই, ওইরকম ওরকম করে ওই
আপনার ওয়াইফও শুনে আমাদের এই অনুষ্ঠানটা শুনে, সে
এটা তো হ্যাঁ শুনে, এটা আমি ডাউনলোড করে শোনাই।
আপনি ডাউনলোড করে থাকেন
ওখানে এফএম রেডিওর ফ্রিকোয়েন্সি? নাই তো,
কোথায় থাকে? হবিগঞ্জে
না, এখন হবিগঞ্জে আছে, যখন ইতে থাকে তখন তো দেখা গেছে
আপনার গ্রামের বাড়ি যখন বরিশালে থাকে তখন সে শুনতে পারে না, তখন আপনি ডাউনলোড করে করে থাকে?
আমি ডাউনলোড করি সবসময়।
আর আপনি মানিকগঞ্জ থেকে আমাদের ফ্রিকোয়েন্সি পান? ক্লিয়ার ফ্রিকোয়েন্সি পান,
একবার ক্লিয়ার ফ্রিকোয়েন্সি পাওয়া যায়।
ওকে,
তো এটা বলার পরে আস্তে আস্তে যখন ঘটনাটা স্বাভাবিক করে নিয়ে আসতেছি, এখন আমি তার কোন জিনিসটা পছন্দ করি বিশেষ করে না বললেই নয়, আমি পৃথিবীর যতগুলো মেয়ে মানুষ হোক না কেন, ঠিক আছে, মেয়ে মানুষে আমার কাছ থেকে কেউ লুকাইতে পারবো না, আমি সর্বপ্রথম মেয়ে মানুষের পার দিকে তাকাই, দ্বিতীয়ত চুলের দিকে তাকাই, এই দুইটা জিনিস আর কোথাও আমার আমি তাকানোর মতোই পাই না, ঠিক আছে, মানে চুলটা আমার খুব ফেভারেট, ঠিক আছে, আর পাটা। তো আমার ওয়াইফের চুল ছোট ছোট ছেলে ছিল যখন বিয়ে হয়েছে, তখন ওরা আস্তে আস্তে চুলগুলারে বড় করলাম, বড় করতে করতে এখন এত বিশাল হয়ে গেছে, ঠিক আছে, আমি যতটা না ওরে ভালোবাসি তার থেকে বেশি
না, ঠিক আছে। আমার মনে হয় যেটা যে প্রিয় শ্রোতা, খুব স্বাভাবিকভাবে আপনারা চাচ্ছেন যে ওর স্ত্রী আমাদের এই অনুষ্ঠানে যোগ দিক, এবং সেটা ফোনে সম্ভব, আমরা চাইব ওনাকে আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করানোর, আমরা ওনার সঙ্গে একটু কথা বলতে চাইব। আমরা অনুষ্ঠানের ছোট্ট একটা বিরতি নিব এই পর্যায়ে। আপনাদেরকে সবসময় একটা কথা বলি, জীবনকে আপনি যেভাবে দেখবেন জীবনটা আসলে সেরকমই, ক্ষমাই আসলে মহৎ গুণ, ত্যাগ আসলে মহৎ গুণ। নিজে সুখী হতে চাইলে ত্যাগ করতে হবে, ক্ষমা করতে হবে। মানুষকে আপনি যদি জয় করতে চান তাহলে তাকে আপনি স্বাধীন করে দিন, লিবারেল করে দিন, অনেক অনেক বেশি ওয়াইড স্পেস তাকে দিন। একটা কথাই আছে, যাকে তুমি ভালোবাসো তাকে তুমি ছেড়ে দাও, সে যদি সত্যিই তোমাকে ভালোবাসে সে তোমার কাছে ফিরে আসবে, তোমার সাথে লেপ্টে থাকবে। সে যাকে আপনি ভালোবাসতে চাচ্ছেন তাকে একবারে কুকড়ে মুকড়ে মানে বুকের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখে দম বন্ধ করে প্রমাণ করার কোনো দরকার নাই যে তোমাকে আমি খুব ভালোবাসি। যদিও সেই আচরণটাই খুবই খুবই ন্যাচারাল একটা আচরণ, কিন্তু এই জিনিসগুলোকে জয় করতে হয় এবং নিজের ভেতরের এই পশু শক্তিটাকে জয় করতে হয়, না হলে মানুষ হওয়া খুব ডিফিকাল্ট। আমাদের এই বন্ধুটি আজকে নিজের ব্যক্তিগত জীবনের একেবারে গূঢ় সত্য, নিজের ওয়াইফ বিয়ের আগে এরকম অনেকেই হয়তো অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন, সেটা হয়তো অনেকেরই জীবনে খুঁজে পাওয়া যাবে, কিন্তু বিয়ের পরে নিজ আত্মীয়ের দ্বারা এইরকম একটা ঘটনার শিকার হয়েছে, আপনি চিন্তা করে দেখেন। এবং সেই মানুষটাকে সে ঘর করানোর জন্য পরামর্শ দিয়েছে এবং নিজের ভেতরের যে চাপা কষ্টটা সেটাকে সে তিলে তিলে কারো পরামর্শ ছাড়া মেরে ফেলেছে। আমরা শফিকুলকে বলেছিলাম সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়ার জন্য, কারো কারো সাইকিয়াট্রিস্টের দরকার হয় না শফিকুল, তবে এর পরের রেজাল্টটা খুব ভালো থাকে। আপনার বউ অনেক বেশি সহজ সরল, আপনি স্টুডিওতে তাকে নিয়ে এসেছিলেন, অনেক অনেস্ট সে, এবং সেই অনেস্টির মূল্য যদি আপনি দেন তাহলে আপনি অনেক সুখী হবেন, এটাই আমরা প্রত্যাশা করতে পারি। এবং আপনি দেখুন কতটা ভালোবাসা এই এই আপনার প্রতি, শুধুমাত্র রেডিওতে শুনে নিজের জীবনে সবচেয়ে গূঢ় সত্য, যেটা শুনলে সামাজিকভাবে তার হেয় হওয়ার সুযোগ আছে, সেরকম একটা সত্য যেটার জন্য সে চাইলে বিচার করতে পারত, বিচার করেনি, সে আজকে লাখ লাখ মানুষের সামনে রেডিওতে বলেছে শুধু একটা কারণে, যাতে হ্যালো ইট নাইন টু জিরো আরেক লিসনারের ঘর সংসার টিকে থাকে। ভাই এর চাইতে বড় ভালোবাসা আর কি হতে পারে? আমরা মাত্র পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, পাঁচ মিনিট পরে আমরা মানিককে নিয়ে আবারও ফিরে আসবো। ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক বাটনে ক্লিক করবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমার হ্যালো ইট নাইন টু জিরো আমার পার্সোনাল পেজের মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক পাঁচ মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো ইট নাইন টু জিরো, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ মনে করিয়ে দেয় জীবনের দুর্দান্ত কিছু মুহূর্ত, এসব মুহূর্তের দেখা পেতে পেরোতে হয় হাজারো বাধা বিপত্তি, বাধা অতিক্রম করতে গেলে অনেক সময় আসে ব্যর্থতা, চেষ্টা সাহস আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির মাধ্যমেই আমরা জয় করতে পারি সব বাধা, অর্জন করতে পারি জীবনের কিছু দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো এইট নাইন টু জিরো, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট নাইন টু জিরো তে। আমি আরজে কিবরিয়া, একেবারে অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি, আমার সঙ্গে আছে মানিক এবং আমরা চেষ্টা করছি মানিকের স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য। এই ফাঁকে আপনাদের একটু জানিয়ে নেই যে এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপর ফোনের রেকর্ড অনুযায়ী যে কথাগুলো আপনি শুনতে পাবেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আজকের এই অনুষ্ঠানে মানিকের যে জীবনের গল্পটি, সেই জীবনের গল্পটি আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে পারেন আমার ওয়েবসাইট থেকে www.rjkibriya.com, rj-kibriya.com এই ওয়েবসাইট থেকে, যেখান থেকে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়াও আপনারা ডাউনলোড করতে পারেন এবিসি রেডিওর ওয়েবসাইট থেকে www.abcradiobd.fm। ওকে মানিক, আমার মনে হয় কি আপনি আপনার ওয়াইফকে একটু ফোন দেন আপনার ফোন থেকেই এবং লাউড স্পিকারে দেন, আমরা যাতে আমাদের কথাটা শুনতে পারি।
এই নাও কথা বলো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম,
কেমন আছেন আপনি? আমি কিবরিয়া বলছি এবিসি রেডিও থেকে।
হ্যাঁ আমি ভালো আছি।
আপনি এখন হবিগঞ্জে না? আচ্ছা, আপনার মেয়ে ভালো আছে? আমি আসলে আমাদের এখানে যিনি স্টোরি বলতে এসেছেন আপনার হাজবেন্ড, তার কাছ থেকে তার জীবনের গল্পটা শুনলাম, পুরোটাই শুনলাম এবং আপনাকে নিয়েও শুনলাম, সেটা তো আমাদের লিসনাররা শুনেছে। আমরা শুনে খুব অবাক হয়েছি যে আপনাদের মধ্যে খুব অল্প দিনের পরিচয়, তার মধ্যেই এত সুন্দর একটা সম্পর্ক। সংসার কত বছর হলো আপনাদের? চার বছরের সংসারে কি কেমন মানুষ হিসেবে কেমন? আপনি আজকে নিঃসংকোচিত্তে বলতে পারেন, কোনো কিছু গোপন করার দরকার নাই। আপনার হাজবেন্ড মানুষ হিসেবে কেমন? বকাঝকা দেয় না, গাছন টাসন করে না?
সবকিছু থাকে, এটা কোনো ব্যাপার নয়, ওটা আমার কোনো এমন কোনো আগ্রহ হয় না, এমন কোন ইয়ে হয় না।
আপনি যে একটা মানুষকে খুব বেশি না জেনে মাত্র কয়েকদিনের সম্পর্ক, ফোনের সম্পর্ক, তার হাত ধরে চলে আসলেন, সংসার চার বছর করলেন, কি মনে হয় লস করেছেন নাকি আফসোস হয় যে আসলে ভুল করেছেন, এরকম কোনো কিছু হয়
না? প্রথম প্রথম খুব আফসোস হতো, মানে আমি কোথায় চলে আসলাম, আমার খুবই তখন খুবই খারাপ লাগতো, আমি এত দূরে চলে আসলাম, আমি দূরে খেলে কোনোদিন জানতাম না যে এত দূরে হবে। এখন তেমন মনে হয় না, এখন খুবই ভালো লাগে, এখন নিজেরই মনে হয়, সবকিছু নিজের মনে হয়,
আচ্ছা
আমার জীবনে থাকতেই হবে এটাই।
ওকে, ভেরি গুড। আর আপনার হাজবেন্ড তো যেটা বললো যে আপনি হচ্ছেন তার জীবনে বন্ধুর মতো, আপনার দিক থেকেও কি তাই যে আপনার হাজবেন্ড আসলে শুধু হাজবেন্ড না, সে বন্ধুর মতো, তার সাথে সবকিছু শেয়ার করা যায়?
আমার হাজবেন্ড আমার কাছে হাজবেন্ড না, আমি মনে করি ও আমার জীবনে সবকিছু, আমার বন্ধু বলেন, আমার সাথী বলেন, সবকিছু। আমার জীবনের এমন কোন ঘটনা নাই যে আমার হাজবেন্ড জানে না।
বাহ, চমৎকার। আপনাকে, আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো। আপনাদের পুরো পরিবারের জন্য অনেক বেশি দোয়া করব। আপনারা অনেক ভালো থাকেন, অনেক সুখে থাকেন।
বাচ্চাটা কথা বলবে না?
হ্যাঁ, আপনার বাচ্চার বয়স কত এখন?
আমার বাচ্চাটার বয়স 2 মাস আর ডিসেম্বরে 3 বছর হবে।
ডিসেম্বরে 3 বছর হবে। ও কি কথাবার্তা বলতে পারে?
হ্যাঁ, কথাবার্তা বলতে পারে।
আছে আপনার সঙ্গে? আপনার সঙ্গে আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সময় পেলে অন্য একদিন কথা বলবো আপনার বাচ্চার সঙ্গেও। আর আপনার হাজবেন্ডের প্ল্যান জানেন তো, সে কিন্তু আরো দুটো বেবি চায় এবং দুটো মেয়েই হইতে হবে। আপনি আপনি কি চান? আপনি ছেলে ছেলে চান নিশ্চয়ই, মেয়েরা যেটা চায় আর কি। আচ্ছা ঠিক আছে, শুভকামনা থাকছে আপনাদের জন্য, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনার বেবি চলে আসছে? আচ্ছা ঠিক আছে, দেন একটু কথা বলি। হ্যাঁ, কি নাম তোমার বাবা? হ্যাঁ আঙ্কেল, তোমার নাম বলো। জীবনে বহুত মানুষের ইন্টারভিউ করেছে কিন্তু এই ইন্টারভিউ অনেক কঠিন মনে হচ্ছে, বাই দ্য ওয়ে। সো ওকে, অনেক 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 থ্যাংক ইউ।
আচ্ছা বাবা,
বাবা
আমরা সবাই উইশ করব যে ওরা অনেক ভালো থাকুক, এবং আপনার যদি কিছু বলার থাকে একবার লিসনারদেরকে খুব সংক্ষিপ্ত করে।
আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, যেটা কোনোদিনও মুখ ফুটে বলতে পারিনি। আজকে এই লাখ জনতার সামনে আমি মুখ খুলে, মন ভরে, প্রাণ ভরে, অন্তত কত কোটি বার, কত লক্ষ বার যে বললাম, সময় তো আমার কাছে নাই, তারপরে বলতেছি আমার স্ত্রীর আমি অনেক অনেক ভালোবাসি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সারাটা জীবন আমার পাশে থাক, আমার সঙ্গে থাক, আমার তিনটা বাচ্চার মা হয়ে আমার সাথে সারাটা জীবন থাক, আমার আর কিছুই তোমার কাছে চাওয়ার নাই। জীবনে যা কিছু পাইছি তা অনেক পাইছি, তুমি আমার অনেক কিছু দিছো, বিনিময়ে আমি তোমার কিছুই দিতে পারলাম না।
শ্রোতা, এখানে শেষ হলো আজকের ক্লোজ আপ প্রেজেন্ট স্যালুইট 920। আগামী বুধবার ঠিক রাত 11টায় আমরা আবারও ফিরে আসবো আরেকজন বন্ধুকে সাথে করে। অনেক বেশি ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
সুখের জয়টিটা
Close Up presents Hello 8920 Close Up The closer, the better.